Studio brought to you by Pran Potata. আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে 94.4 জাগো এফএম প্রত্যেককে। ঢাকা কিংবা কুমিল্লা কিংবা ফরিদপুর, কেউ শরীয়তপুর, কেউ হয়তোবা দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই সপ্তাহের ভূত স্টুডিও, যেই অনুষ্ঠানটার জন্য আপনি প্রচন্ড পরিমাণে অপেক্ষা করে থাকেন এবং যেই অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে পেরে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের মাঝে। এবং একই সঙ্গে নিয়মিতভাবে যাদের একটা অভ্যেস হয়ে গেছে এই আয়োজনটা শোনা কিংবা দেখা, সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কিন্তু আজকে যে নির্ধারিত সময়, ঠিক সেই সময় কিন্তু আমরা আবারও হাজির হয়ে গেলাম ভূত স্টুডিওতে। এবং গত সপ্তাহে যেটা আমরা বলছিলাম যে এই সপ্তাহে আসলে সেই মানুষগুলোকে চাই, যেই মানুষগুলোর কাছে এমন কিছু এক্সপেরিয়েন্স আছে যেই এক্সপেরিয়েন্সগুলো রেডিওতে প্রচারযোগ্য, অন্য কোনো এফএম স্টেশন বা ইউটিউব থেকে শুনে আসা কোনো গল্প না, সেই গল্পগুলো নিয়ে আসলে আমাদের ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে এবং সেই মানুষগুলোকেই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। তো প্রথমতই একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা গত সপ্তাহে প্রপারলি রেজিস্ট্রেশন করেছেন। এবং ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা, প্রাণ পটাটা খেতে খেতে পুরোটা সময় জুড়ে আপনি থাকবেন আমাদের সঙ্গে আশা করছি। এবং একই সঙ্গে যেটা বলবো, পরের পর্বে যদি আপনি আসতে চান এই ভূত স্টুডিও প্ল্যাটফর্মে, খুবই সহজ একটা কাজ, রেজিস্ট্রেশন করতে হলে যেটা করতে হবে, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবং আজকে আমাদের টিম ভূত স্টুডিওতে, যদি বলি যে নির্ঝর্দা, সঞ্জয় এবং অপূর্ব, আমরা সকলে মিলে কিন্তু অপেক্ষা করছি আপনাদেরকে চমৎকার একটা এপিসোড উপহার দেবার জন্য। এবং আশা করছি আজকের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে চমৎকার কিছু এক্সপেরিয়েন্স আমরা শুনব এবং লোমহর্ষক কিছু ঘটনা যেগুলো আসলে প্রতিনিয়ত ঘটে। কেউ কেউ আবার ফিল করে বা কেউ কেউ আবার মনে করে, আদৌ কি এই ধরনের ঘটনা ঘটে কিনা, হয়তোবা আমরা লাকি আপনার আমার সঙ্গে ঘটছে না, কিন্তু এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে নিয়মিতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো স্বাগত আরো একটিবার আপনাকে, এবং আজকের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা এই মুহূর্তে পরিচিত হব এবং তার কাছ থেকে একের পর এক বেশ কিছু ঘটনা শুনব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার আহমেদ।
শাহরিয়ার ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি, আরো ভালো আছি যে আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে।
চমৎকার। শাহরিয়ার ভাই কি করা হয় প্রফেশনালি?
জি আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি আর কি, ছোটখাটো।
ওকে, চমৎকার। এবং শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনব, প্রথম কোন ঘটনাটা শুনব সেই ঘটনায় যদি আমরা সরাসরি চলে যাই।
আচ্ছা, আমার লাইফের প্রথম একটা ঘটনা ঘটে এবং সেটা আমার জীবনের সবচাইতে ভয়ানক একটা ঘটনা ঘটে, যেটা তখন আমার বয়স 8-9 বছর হবে এরকম। তো এই সময় আমি হচ্ছে, ওই সময়টাই আমি প্রতিনিয়তই প্রায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, চেষ্টা করতাম আর কি। কারণ হচ্ছে তখন যাদের সঙ্গে আমার ওঠা বসা ছিল, তারা প্রায় যে সমস্ত বন্ধুদের সঙ্গে ঘুরতাম বা বেড়াতাম, তারা ম্যাক্সিমাম সবাই হচ্ছে নামাজি ছিলেন এবং তারা আমাকে নামাজের জন্য খুব উদ্বুদ্ধ করতেন, যার কারণে আমি ম্যাক্সিমাম সময় মানে এমন একটা অবস্থা ছিল যে একটা ওয়াক্ত নামাজ যদি আমি মিস করতাম তাহলে আমার বুকের মধ্যে যেন কেমন খচখচ করতো যে আজকে একটা ওয়াক্ত নামাজ আমার মিস গেল। কিন্তু যে কোনো কারণবশত, হয়তো শয়তানের অসুবাসায় অথবা নিজের গাফলতির কারণে এখন হয়তো 5 ওয়াক্ত নামাজ হয় না। তো ওই সময়ে একদিন একটা রাতের ঘটনা, আমি তখন বাসায় রুমের মধ্যে একা ঘুমায় আছি, এমন সময়ে ঠিক যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটে, আমি ঠিক ঘটনা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে তখন রাত 2:45 বা 40-45 এরকম বাজে। আমি ঘুমায় আছি, হঠাৎ করেই আমাদের গ্রামে একজন মুসল্লি ছিলেন, মুরব্বী, ওনার নাম মোশারেফ চাচা, উনি খুবই নামাজি ছিলেন এবং আমাকে প্রায় সময় ফজরের ওয়াক্তে আমাকে ডাক দিতেন। আমাদের ঘরের পেছনে একটা গ্রামের রাস্তা আছে, সেই রাস্তাতে উনি নামাজ পড়তে যখন যাইতেন তখন আমাকে আমার নাম ধরে ডাক দিতেন, তো একদিন ওই দিন হয়েছে কি, উনি আমাকে মানে আমি ঘুমের মধ্যে যেন আমি একদম স্বচ্ছ দেখতে পাচ্ছি যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে। উনি ঠিক যেভাবে জায়নামাজটা কাঁধের ওপরে ওনার আছে, উনি হচ্ছে একটা লুঙ্গি পরা, ওনার যে পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, উনি আমাকে বলছেন ডাক দিয়ে যে তাড়াতাড়ি আসো, নামাজের সময় হয়েছে। তখন আমি তাড়াতাড়ি নিজে মানে খুব তাড়াহুড়া করে উনি আমাকে এমার্জেন্সি ভাবে ডাক দিয়েছেন, মনে হচ্ছে যে নামাজের ওয়াক্ত যেন শেষ এমন ভাবে উনি আমাকে ডাক দিয়েছেন। তো আমি করছি কি, আমি ওই সময় তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়ছি। উঠে পড়ার পরে আমি হচ্ছে খুবই ব্যস্ততার সাথে আমি আমার জামাটা ছিল হচ্ছে আলনার পরে, আলনা থেকে আমার কাপড়টা নিছি এবং ড্রয়ারে টুপি ছিল, টুপিটা নিয়েই আমি আমাদের যে টিউবওয়েল ছিল টিউবওয়েলে দৌড়ে চলে গেছি। ওখানে আমি অজু করছি, অজু করার পরে আমি রাস্তায় আসছি, আমার পায়ে হচ্ছে একটা চামড়ার একটা জুতা ছিল যেটা সোলটা ঠিক এমন জাতীয় যে হাঁটলে তেমন একটা বেশি শব্দ হয় না, একটু সফট জাতীয় সোল আর কি। তো আমি যখন রাস্তায় আসলাম, আমি একটু বলে রাখি আমাদের একটা পুকুর ছিল, ওই পুকুরের কর্নারে একেবারে একটা গাছ ছিল, ওটা হচ্ছে গ্রামের আমাদের এলাকার ভাষায় বলে সরা গাছ। গাছটার পাতা হয় খুব ছোট ছোট এবং খুব ধারালো হয় এবং গাছটা অনেক মানে ঝাপসালো হয় আর কি। ওই গাছটার নিচে আমার হচ্ছে মা চাচিরা বা অনেক অনেকে অনেক কিছু তারা দেখেছে বা গল্প করেছে অনেক সময়, এবং ওই গাছের নিচে সবসময় একটা অন্ধকার হয়ে থাকতো, আপনি দুপুরবেলা যাবেন তখনও একদম অন্ধকার। তো পুকুরের পাশ দিয়ে আমাদের হচ্ছে মসজিদে যাইতে হয়, তখন আমি যখন রাস্তায় উঠছি তখন হচ্ছে আমি পেছনে দেখলাম কেউ নাই এবং রাস্তা ফাঁকা, আমি ওনার কথা মতো আর কি দৌড়ে মানে আমার মনে হয় দুই মিনিটও লাগে নাই, আমি দৌড়ে জাস্ট অজু করে রাস্তায় চলে আসছি। তো উনি দেখলাম যে নাই রাস্তায়, তা আমি ভাবছি যে মনে হয় উনি মসজিদে চলে গেছেন, আমাকে হয়তো ডাক দিয়ে চলে গেছেন। তো আমি হচ্ছে হাঁটা শুরু করছি আর কি, আমার বাসা থেকে মসজিদে যে ডিফারেন্টটা হবে 4-5 মিনিটের আর কি হাঁটলে। তো আমি হাঁটতে 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 যখন মাঝামাঝি রাস্তায় গেছি, তখন আমি একটু উপলব্ধি করছি যে আমার পেছনে কে জানি হেঁটে হেঁটে আসছে। মানুষ হাঁটলে যে একটা শব্দ হয়, পায়ের একটা শব্দ, মানে আমার যে হাঁটার ছন্দ, সেই ছন্দে ছন্দে উনি যেন একটা তাল মিলিয়ে আমার পেছনে পেছনে উনি যেন আসছে, কেউ যেন আসছে। তো আমি এই শব্দ শোনার পরে আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছি, তো দাঁড়িয়ে গিয়ে আমি পেছন দিকে তাকাই নাই, কারণ আমি অনেকের মুখে শুনছি যে এই ধরনের ঘটনা যখন সামনাসামনি কেউ যদি পড়ে বা এই ঘটনার সম্মুখীন যদি কেউ হয় তাহলে হঠাৎ করেই পেছন দিকে না তাকানোই ভালো। তো আমি এইটা মনে করে পেছন দিকে আর তাকাইনি, না তাকিয়ে আমি 30-20 সেকেন্ড ওখানে দাঁড়িয়ে রয়েছে যে শব্দটা কিসের হলো। তো আমি যখন দাঁড়িয়ে রয়েছি দেখলাম যে আর কোনো শব্দ হচ্ছে না, তখন আমি আবারও হাঁটা শুরু করছি, আবার ঠিক 5-6 কদম যাওয়ার পর দেখি আবারও সেই একই শব্দ হচ্ছে। তো এরপরে আমি খুব মানে আমার বুকের মধ্যে অলরেডি ধুকপুকানি শুরু হয়ে গেছে যে আমার সঙ্গে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তখন আমি হচ্ছে এক পর্যায়ে আমি পেছন দিকে তাকিয়ে পড়েছি, পেছন দিকে যখন তাকিয়েছি তাকিয়ে যেটা দেখলাম যে আমার থেকে 7-8-10 হাত দূরে একটা মানুষের আকৃতি, কিন্তু উনি আসলে মানুষ না, কারণ মানুষের আকৃতি হলে তার মাথা থাকবে, তার অন্যান্য যে মানুষের যে অবয়ব সেটা দেখা যাবে। আমি দেখলাম যে অনেক লম্বা সাদা একটা কাপড় পরিহিত এবং তার পাও দেখা যাচ্ছে না, এমনকি মাটি পর্যন্ত একেবারে সাদা, অনেক উঁচু, কিন্তু কিছু কিছু দূর উঁচুতে গেলে একেবারে উনি মিলিয়ে গেছেন, মানে ওনার যে উপরের অংশটা সেটা আমি খুব ভালো করে আর কি আমার চোখে মিলাইতে পারলাম না। এবং যেহেতু ওই সময় আমার এতটা ভয় করছিল যে আমার ওই মুহূর্তে মনে হচ্ছে যে একটা সেকেন্ড মনে হচ্ছে আমার কয়েক ঘন্টা, মানে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে, আমি ওই জায়গা থেকে আমি পা বাড়াইতে পারতেছি না এমন একটা অবস্থা। তো তখন আমি বুকের মধ্যে অলরেডি কাঁপা শুরু হয়েছে, আমি আমার হাত পাও অলরেডি কাঁপতেছে ওই সময়, আমি কোনোরকম করে মুভ করে আমি হচ্ছে সামনের দিকে তাকিয়ে কিছু দূর দৌড় দিছি, মানে সামনের দিকে তাকানো সারা আমি কিছু দূর দৌড় দিছি। এবং দেখলাম যে ওই সময় হচ্ছে আমাদের যেই রাস্তাটা ওখানে পর্যাপ্ত আলো থাকে না, কারণ ওই বাড়িগুলো কিছু কিছু দূরে আপনার বিদ্যুতের আলো ওই পর্যন্ত এসে পৌঁছায় না, পুরো রাস্তায় অন্ধকার এবং শুনছান, চারিদিকে একদম নিস্তব্ধ। আমি দৌড়ে চলে গেছি। তো দৌড়ে এক দৌড়ে গিয়ে আমি মসজিদের বারান্দায় গিয়ে আমি থামছি। তো এই মুহূর্তে আমি যেটা দেখলাম যে আমি ভাবতেছি ওইখানে গিয়ে আমি যখন কাঁপতেছি তখন আমি একটা জিনিস মাথায় আসলো যে আসলে মুশারত চাচা যে আমাকে ডাকছেন, তো উনি কি আসলে অজুখানায় গেছেন নাকি আসলে আশপাশে আছেন কিংবা মসজিদের ভেতরে আছেন। তো আমি অজুখানায় গেলাম, দেখলাম উনি নাই। তারপরে হচ্ছে টয়লেটের দিকে গেলাম, মসজিদে যে টয়লেট যে ওখানে আছেন কিনা ওখানেও দেখলাম নেই। এরপরে অবশেষে আমি মসজিদের যে গ্রিল সেটা ধরে আমি ভেতরের দিকে তাকিয়ে দেখি যে মসজিদের যে ঘড়িটা সেখানে সময় তখন 2:40 কাছাকাছি বা এইরকম। তখন আমার মানে মনে হচ্ছে যে এখনো মনে হয় আমার হুঁশ নাই, এই পর্যন্ত যে এত ঘটনা ঘটে গেল মনে হচ্ছে যে আমি ঘুমের মধ্যেই সবকিছু হচ্ছে। যখন আমি ঘড়ির দিকে তাকাইছি দেখলাম যে 2:40 বাজে বা এরকম বাজে, তখন আমার মনে করেন যে এক পর্যায়ে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং তখন আমি পেছন দিকে হচ্ছে তাকাইলাম। তাকাই দেখি যে আমার পুরো রাস্তা একেবারে ফাঁকা বা আশপাশে কেউ নেই এবং আমি আরো 5 মিনিট ওখানে স্টে করলাম যে মুয়াজ্জিন আসে কিনা। তো দেখলাম যে আসলে মুয়াজ্জিনও আসে না। তো একটা পর্যায়ে গিয়ে আমি হচ্ছে ওই সময়টায় আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমার সঙ্গে কি হলো এটা, এবং আমি কি সত্যি আমার সঙ্গে হলো এটা। আমি বাসা থেকে বের হয়েছি, অন্যদিন আমার আম্মু ডাকে যে বাবা কই নামাজে যাচ্ছ, আমি জিজ্ঞেস করে আসি, অনেক সময় বলে আসি আম্মু নামাজে গেলাম। তো ওই দিন আমি কাউকে বলিও নাই বা কেউ আমাকে ডাকেও নাই। তো তখন আমি এবার করলাম কি, আমি হচ্ছে বাসায় ফিরতে হবে, আমি যেহেতু ওখানে একা, তো আমি যেই রাস্তা দিয়ে এসেছি আমার বাসায় ফিরতে খুব ভয় করছে যে আমি এখন বাসায় একা কিভাবে যাব। তো আমি ওই সময় হচ্ছে একটা বুদ্ধি করলাম যে আমি এখন যে সমস্ত সুরা কিরাত আমি জানি, সুরা ফাতিহা, সুরা ইখলাস, এই সাথে আরও কিছু সুরা আপনার ওই যে আয়াতুল কুরসি, এইগুলা পড়ে বুকে ফু দিয়ে তারপরে আমি এক পায়ে দুই পায়ে আমি বাসার দিকে হাঁটতে চলেছি। কিন্তু যখন সেই জায়গায় গিয়ে পৌঁছাইছি যে আমার যেখানে ঘটনাটা ঘটছিল ওই জায়গাটুকু পার হইতে মনে হয়েছে আমার জীবন নাই, মানে আমি ওই জায়গাটুকু পার হতে আমার দম আটকে আসছে। তো অনেক কষ্ট করে আমি হচ্ছে ওই জায়গা থেকে আল্লাহ যে কিভাবে আমারে বাঁচাইছে আমি নিজেই বলতে পারছি না, আসলে আল্লাহ হাতে করে বাঁচাইছে ওই দিন। আমি ওই দিন যখন ওইখান থেকে গেছি আমার পুরো শরীর ভার হয়ে গেছে ভয়ে, আমি বাসায় গেছি। বাসায় গিয়ে তারপরে আম্মুদেরকে ডেকে আমি খোলামেলা আম্মুদেরকে সব বলছি যে আম্মু আমার সঙ্গে আজকে এই ঘটনা ঘটছে। তো আম্মু আমাকে বলছে যে দেখো তোমার আমি এই জন্য বলি যে তুমি হচ্ছে একা একা ঘুমায়ও না, তোমার ভাই আছে চাচাতো ভাই তাকে নিয়ে ঘুমাও বা তাকে নিয়ে, কিন্তু আমি আসলে অভ্যস্ত না ওই রকম দুজনের সাথে ঘুমানো, যার কারণে আর কি এই ঘটনাটা ঘটে যায়। এটা ছিল আমার লাইফের প্রথম ঘটনা এবং আমার কাছে খুব ভয়ানক ছিল ব্যাপারটা।
অলরাইট, এবং আশরাফুল ভাইয়ের কাছ থেকে আমরা, শারিয়া ভাইয়ের কাছ থেকে আমরা প্রথম ঘটনাটা শুনলাম, এবং এই ঘটনাটা কিন্তু মানে যদি বলি যে আপনার সঙ্গেও কিন্তু এরকমটা ঘটতে পারে। এবং মজার ব্যাপারটা যদি বলি বা অদ্ভুত লাগার ব্যাপারটা যদি বলি যে এরকম ঘটনা যদি আপনার সঙ্গে কখনো ঘটে আপনি কি আসলে পারবেন ব্যাপারগুলো আসলে মিলিয়ে নিতে, বা আপনার সঙ্গে ঘটার পর এমনও হতে পারে যে সবার আসলে যদি বলি যে আফটার শক একটা ব্যাপার থাকে, কিংবা ঘটনাগুলো ঘটে যাওয়ার পর বেশ কিছু অদ্ভুত ঘটনা অনেকের সঙ্গেই কিন্তু ঘটে এবং একটা ঘটনা কিন্তু যদি বলি সিকুয়েলি অনেকগুলো ঘটনার জন্ম দেয়। তো এরকম ঘটনাগুলো যদি আপনারও থেকে থাকে আপনিও আসতে পারেন নেক্সট এপিসোডে ভূত স্টুডিওর। তার জন্য যেটা করবেন, আজকে শারিয়ার ভাই যেভাবে আসলেন রেজিস্ট্রেশনের মাধ্যমে খুবই সহজ একটা কাজ, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। দেলোয়ার বলছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রায় অনেকদিন যাবৎ তিনি ভূত স্টুডিও আমাদের সঙ্গে থাকেন, থ্যাংক ইউ। 3 বছর যাবৎ শুনছেন আমাদেরকে, অমি, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে প্রভা, বলছেন তিনি আছেন মিরপুর DHS থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং জাগো FM সবসময় ভালো লাগে এমনটা লিখেছেন আমাদেরকে মনির ভাই। ফয়সাল খান আছেন আমাদের সাথে, এদিকে লুবনা জয়েন করেছেন, আল হাসান আলী হাসান জয়েন করেছেন আমাদের সাথে, ঝুমুর সহ আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনি আমাদের সঙ্গে খুব সহজেই কানেক্টেড হয়ে যেতে পারেন। চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পরেরা, কথা হবে কম গল্প হবে বেশি, বিকজ ভূত স্টুডিওর জন্য আপনি অপেক্ষা করে থাকেন পুরো সপ্তাহ, এই ব্যাপারটা আসলে আমরা জানি। সো ঝটপট করে যেটা করব, আমরা শাহরিয়ার ভাইয়ের আরো একটা গল্প আমরা শুনবো বা ঘটনা আমরা শুনবো। ঠিক একই সময়ে আপনি পরের পর্বের জন্য রেজিস্ট্রেশনটা করতে পারেন। খুব অদ্ভুত হলেও সত্য, যদি আপনি পরের পর্বে রেজিস্ট্রেশন না করেন প্রোগ্রামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। উই আর ভেরি সিরিয়াস, বিকজ আপনি যদি এখানে রেজিস্ট্রেশন না করেন, এখানে তো যদি বলি যে এই প্রোগ্রামের যে প্রসেস বা এই প্রোগ্রামের যে সিস্টেম, সিস্টেমটাই হচ্ছে একজন বন্ধুর সঙ্গে আমরা পরিচিত হতে চাই এবং জাগো এফএমটা তার কাছে কেমন লাগে এই ব্যাপারগুলো জানতে চাই, পাশাপাশি তার লাইফে থাকা হরর এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই। এবং অনেকেই লিখছিলেন যে আর জি উদয়কে মিস করছি, আশা করছি পরের পর্বে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। অ্যান্ড গেস, পরের পর্বের জন্য খুবই সিম্পলি যেটা করতে পারেন রেজিস্ট্রেশন, একটু আগেই নিয়মটা বললাম, স্ক্রলে একটু পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি ভূত স্টুডিওতে আসবেন, সেই নিয়মটা কিন্তু একটু পরপর আপনাকে দেখানো হচ্ছে, রাইট? সো খুবই সহজ একটা প্রসেস, সেই প্রসেস ফলো করেই আপনি চলে আসতে পারেন পরের পর্বে। আমরা যাব আবারও শাহরিয়ার ভাইয়ের কাছে তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। শাহরিয়ার ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এর পরে যে ঘটনা আমার সঙ্গে ঘটে, দ্বিতীয় ঘটনাটি, সেটা হচ্ছে আমি তখন ক্লাস নাইনে পড়ি এমন একটা সময়। তো হচ্ছে আমরা ওই সময় হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে, আমরা হচ্ছে যেহেতু আমার চাচারা পাঁচে ভাই, ওনাদের হচ্ছে কিছু কিছু ডিভাইডেড হয়ে যায়, আমরা তখন ওখান থেকে আমাদের যে গ্রামের ভেতরে বাসা ছিল ওখান থেকে আমরা একটু সাইডে চলে আসি আর কি, মেন রোডের পাশে। তো এ সময় আমার সঙ্গে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে, আমি একটা দিন হচ্ছে আমার একটা পার্সোনাল একটি কাজের জন্য আমি গ্রামের যে বাড়িটা সেখানে আমি যাচ্ছিলাম। এই ঘটনাটা ঘটে একদম মাগরিবের নামাজের পরপরই আর কি, মাগরিবের নামাজটা হয়ে গেছে তার কি মনে হয় 10-15 মিনিট পরের ঘটনা। তো আমাদের গ্রামের রাস্তা দিয়ে একটা রাস্তা আছে যেখানে হচ্ছে রাস্তার পাশে বেশ কয়েকগুলো হচ্ছে কবর ওখানে আছে, বেশ বড় একটা গোরস্থান, এবং সেই গোরস্থানের মধ্যে হচ্ছে আপনার প্রচুর বাঁশ বাগান, এরকম বাগান আছে এবং বিভিন্ন গাছে গাছগাছালিতে বাগানটা খুবই অদ্ভুত টাইপ লাগে। এটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে গ্রামের ভাষায় কিছু গাছ আছে আপনার, কড়ই গাছ বলি, রেন্টি গাছ বলি, এই গাছগুলো অনেক রাস্তার কোল দিয়ে ছিল এবং হচ্ছে অনেক মোটা একটি গাছ, যে 3-4 জন যদি এটাকে বেড়ে ইয়ে করতে যাই তো হবে না, এত মোটা। ওই সময়ে আমি যখন রাস্তা দিয়ে যাই তো ওই গাছগুলো রিসেন্টলি কেটে ফেলা হয়েছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং গাছগুলো যে মোটা মোটা গুড়ি, সেই গুড়িগুলো রাস্তার পাশেই রেখে দেওয়া হয়েছে, হয়তো বা খুব কিছুদিনের মধ্যে তারা হচ্ছে গাছগুলো ওখান থেকে সরিয়ে ফেলবে। তো আমি যে কাজের জন্য যাচ্ছি, হঠাৎ করে আমি আমার মুরব্বীদের কাছে, অনেকের কাছে শুনেছি, আমার আম্মাও বলছে, এবং আমার আম্মা এবং আমার বড় চাচির সঙ্গে একদিন খুব একটা মারাত্মক একটি ঘটনা ঘটে, সেটা আমার সঙ্গে শেয়ার করে। তো আমি ওইভাবে আর কি পাত্তা দিইনি কখনো, যে আসলে এই রাস্তা দিয়ে তো আমি প্রায় যেতাম বা প্রায় প্রায় যাওয়া পড়ে, কিন্তু কই আমার সামনে তো এমন কিছু ঘটে না। মানে ওই দিন আমি আম্মু যেদিন ওই গল্পটার কথা বলছে, মানে সরাসরি ঘটনাটার কথা বলছে, তখন আমি মানে বিশ্বাসই হলো না যে না এইরকম ঘটনা, আমি তো প্রায়ই যাই ওই রাস্তা দিয়ে, আমার সামনে তো কখনো এরকম হলো না। তো আমি ওই দিন যাচ্ছি, হঠাৎ করেই যখন যাই তখন আমি হচ্ছে, যদি আমি কোনো ভয়ের জায়গায়, যেহেতু আমি আমাদের মুখে শুনেছি, তো রাত্রে যখন ওই জায়গাতে যাচ্ছি তখন আমার মধ্যে কেন জানি একটু ভয় কাজ করছে, যে আসলে আম্মু যেটা বললো এটা কি আসলে হয়েছে এই জায়গায়। তা আমি সেই জায়গাটাই আর কি অতিক্রম করতেছি, অতিক্রম করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আমি যেহেতু ভয় পাচ্ছি বা আমার গা ভার ভার করছে, তো আমি গান গাইতে গাইতে যাই। তো আমি একটু গলা ছেড়ে, তখন হচ্ছে আশপাশে তেমন বাড়ি টাড়ি নাই, তো আমি গলা ছেড়ে ওই জায়গা থেকে একটু জোরে আওয়াজ করে গান গাইতে গাইতে যাচ্ছি। তো গান গাইতে গাইতে গেলে আমি যাওয়ার সময় আমার হচ্ছে বেশ কোনো অসুবিধাই হয় নাই, আমি যাওয়ার সময় চলে গেছি একদম স্বাভাবিকভাবেই চলে গেছি। আবার ঠিক আসার সময় আমি যখন ওই রাস্তা দিয়েই ব্যাক করছি আমার কাজ সেরে, তখন হচ্ছে যেই গাছের যে গুড়িগুলো রাখা ছিল, আমি হচ্ছে আমার খেয়াল ছিল মোবাইলের দিকে, আমি মোবাইল স্ক্রলিং করতে করতে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, এদিকে আমার ফ্ল্যাশ জ্বলছে মোবাইলে, রাস্তাটা একটু ইয়ে ছিল, দুর্গম ছিল, জায়গায় জায়গায় ভাঙা, তো আমি তার জন্য হচ্ছে রাস্তা দেখে দেখে এক এক করে মানে রাস্তাটা পার হচ্ছে। হঠাৎ করেই আমি হচ্ছে যখন মাটির দিকে তাকিয়ে যখন হাঁটতেছি, তখন আমার হাতের ডান পাশে আর আমার তখন রাস্তার পশ্চিম পাশে যেই গাছের গুড়িগুলো রাখা, সেই গাছের গুড়ির একবারে নিচের দিকে আমি আর চোখে যখন আমার চোখে পড়লো যে একটা মহিলা পশ্চিম দিক ফিরে বসে আছে এবং তার চুল খোলা, তার মাথায় কাপড় দেওয়া নেই এবং সে চুল খোলা, চুলগুলো একেবারে এলোমেলো একদম অবস্থা, এবং সেই মহিলা রাস্তার হচ্ছে পশ্চিম দিকে বসে আছে এবং কোনো নড়াচড়া নেই, নড়ছে না, বা আমি যে একটা ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছি সে এদিক ওদিক তাকাইলো না। তো আমি যখন এই জিনিসটা আমার আর চোখে যখন আমি পড়েছে, তখন আমি মনে করছি যে কিছু একটা দেখলাম নাকি, মানে আমি কিন্তু শিওর হলাম যে হয়তো এমন কিছুই দেখেছি, বা আমি যেটা দেখেছি আমি একবারে শিওর হয়ে গেছি যে নিশ্চয় একদম মানুষের মতো দেখতে ওই ব্যক্তিটা পশ্চিম দিকে ফিরে আছে এবং কোনো নড়াচড়া নেই, এটা মানে বোঝা যাচ্ছে যে একদম একটা মহিলা বসে আছে, চুল ছাড়া, চুল এলোমেলো। তো আমি ওইখানে থমকে দাঁড়িয়ে গেলাম। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পেছন দিকে তাকাইলাম, মুহূর্তের মধ্যেই উনি একদম তাকানোর সাথে সাথে দেখলাম যে উনি একদম মিলিয়ে গেল অন্ধকারে, আমি আর কিছু দেখতেই পেলাম না। মানে এরপরে আমি হচ্ছে ফ্ল্যাশ জ্বালিয়ে আবার আমি ওই জায়গায় আলো দিয়ে দেখতে চাইলাম, আবার আমি হচ্ছে আরেকটু কাছে এসে আমি ওই যে গুড়ি সেটার হচ্ছে আশপাশে আমি আলো দিয়ে দেখার ট্রাই করতেছি যে এখানে কে ছিল। এই মাত্র মনে হলো যে কিসের সঙ্গে যেন মিলিয়ে গেল, যেন আমি যে চোখে আমি যে তাকিয়ে আছি যে অন্ধকার, সে অন্ধকারের সাথে একদম হাওয়া হয়ে গেল। তো ওইটা দেখার পরে আমার মনে হইল যে তখন আমি আমার আম্মুর কথা আমি মনে পড়ছে যে আসলে আম্মু যেটা বলছে, বা এর আগে হচ্ছে আমি অনেকের মুখে শুনছি যে এখানে যে বাঁশ ঝাড়, যে বাঁশের যে বড় বড় যে বাগান, আমি শুনেছি যে মানুষ যখন এখান থেকে আসে অনেকের রাত 12টা 1টার দিকে যখন অনেকে যায় তখন বাঁশের সঙ্গে বাঁশের বিকট শব্দ হয়, বিকট আওয়াজ হয়। অনেকের হচ্ছে বাঁশ হচ্ছে কি হয়, বাঁশের যেই মাথাটা ওইটা একেবারে নুয়ে পড়ে, মানে একদম রাস্তার পরে ভেঙে পড়ে এমন হয়। তো এটা অনেকের মুখে শুনেছি। আমার এক চাচা, উনি হচ্ছেন মানে মারাত্মক লেভেলের সাহসী, মানে উনি মাঠে কাজ করেন, মানে কি বলবো, ভোর হওয়ার আগে, আজান দেওয়ার আগে উনি হচ্ছে ঘুমের থেকে উঠে ওই বাগান দিয়ে উনি মাঠের দিকে যায়। আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে, সেই রেল লাইন ক্রস করে উনি মাঠের দিকে যায় এবং ওখানে হচ্ছে কাজ করতে যায়। তো উনি এত সাহসী, উনি এসব কিছু ভয়ই পায় না। মানে আমরা ওনাকে মাঝে মধ্যে বলতাম যে কাকা আপনি যে এত হচ্ছে রাত্রে বা এই ভোরবেলা কেউ যখন উঠে না, আপনি ফজরে আজানের আগে উঠে চলে যান, আপনার কি কখনো ভয় করে না? সে বলে যে কিসের ভয়। উনি একদিন আমাদেরকে বলতেছে যে এরকম এই রাস্তা দিয়ে যখন যাবা তোমরা একটু সাবধানে যাইও, বলতেছে আমার সামনেও এমন একটা ঘটনা ঘটছে যে এরকম বাঁশের সঙ্গে বাঁশ এত জোরে শব্দ হয়েছে আর ভেতরে হঠাৎ করেই আপনি সে দেখতে পাইছে যে ভেতরে হঠাৎ করেই হচ্ছে একটা আগুনের বড় একটা গোল্লা হয়ে ছুটে গেছে, ওনার চোখের সামনে চলে গেল। তো এই ধরনের ঘটনা আমি যখন শুনতাম বিশ্বাস করতাম না, মনে হতো যে আসলে এগুলো মনে হয় কাল্পনিক কোনো কিছু হবে বা এটা মানুষের ভুল ধারণা। তো এটা ছিল আমার হচ্ছে দ্বিতীয় গল্প।
আমরা যাবো শাহরিয়ার ভাইয়ের কাছে, আমরা আবারও যাবো, এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়তোবা আপনার সঙ্গেও ঘটে বা আমার সঙ্গেও হয়তোবা কখনো ঘটেছিল, এবং সেই কিছু ঘটনা আমরা এর আগেও কোনো একটা ভূত স্টুডিওতে আমি আমার নিজের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করেছিলাম। আছেন অনেকে আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোমা জয়েন করেছেন, মিল্লাদ আছেন আমাদের সাথে, রুদ্র যেটা বলছেন ঘটনাগুলো ফ্যান্টাস্টিক, এবং আরও কিছু ফ্যান্টাস্টিক ঘটনা কিন্তু আজকে ওয়েট করছে, এবং আশা করছি আপনার সময়টা আজকে খুব একটা খারাপ কাটবে না। নিপুণ আছেন আমাদের সাথে এই মুহূর্তে মহাখালী ডিভিজেস থেকে, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে লায়লা, এবং যেটা বলছিলেন যে তার পরিবারের বেশ কিছু মানুষের সঙ্গে জিন রিলেটেড ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাগুলো তিনি একদিন এখানে এসে বলতে চান, কোনো প্রবলেম নেই, তার জন্য খুবই সহজ একটা কাজ রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশন ফরম্যাটটা আপনাকে জানিয়ে দিচ্ছি, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে, একদমই সিম্পল একটা কাজ। আছেন এদিকে আমাদের সাথে বুশরা, বলছেন কেমন আছেন আপনি? এই তো ভীষণ ভালো আছি, এবং আজকের ভূত স্টুডিওটা ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এবং আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যেমনটা দেখতে পাচ্ছি আশিক আছেন আমাদের সাথে, কাইফ বলছেন আমার ছেলের বয়স 2 বছর হয়ে গেল, ছেলেকে নিয়ে বাংলাদেশে এসেছি এবং আজকে ভূত স্টুডিও শুনছি এবং দেখছি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। ইন দ্য মিনটাইম যেটা আমরা করব, সারিয়ার ভাইয়ের সর্বশেষ যেই ঘটনা সেই ঘটনায় আমরা যাব, বাট তার আগে আবারও বলছি চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ট্রাই করবেন, মনে হবে চিপস, আবার বাইট দিবেন মনে হবে বিস্কিট। সো বিস্কিট চিপস, চিপস বিস্কিটের ফানটা চলতেই থাকুক, আপাতত এই মুহূর্তে পরের ঘটনায় আমরা যাব। শারের ভাই এখন কোন স্টোরিটা আমরা শুনছি?
এটাও একটি চমৎকার একটি ঘটনা ছিল আমার জীবনে, মানে আমি আসলে বেশ কয়েকটি ঘটনার সম্মুখীন হয়েছি, তার মধ্যে এটাও হচ্ছে একটা অন্যতম। আমি এই ঘটনাগুলো ঘটার মাঝে আমি একটা কথা বলতে চাই, যে আমি রাত্রে যখন হচ্ছে মানে ঘুমাই, আমার আম্মু বা আমার আশপাশে যদি কেউ থাকে বা আসে, তখন প্রায় সময়ই আমাকে হচ্ছে মানে বলতো যে তুই ঘুমের মধ্যে কি জানি বলিস, হ্যাঁ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে চেঁচামেচি করে কি যেন আবল তাবল বলিস মাঝে মধ্যে। তো এর জন্য অবশ্য আমাকে অনেক সময় আমার আম্মু হচ্ছে আমাকে কবিরাজের কাছে নিয়ে যাইতো বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তখন দিয়েছে। তো এখন আল্লাহর রহমতে সেটা থেকে আমি মুক্তি পেয়েছি। তো যাই হোক, আমি যে গল্পটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি তখন গ্রামে থাকতাম হচ্ছে একটা সময়, বর্ষা বৃষ্টির সময়, তখন হচ্ছে আমার বন্ধুরা মাছ মারতে যাইত। আমি অবশ্য অতটা মাছুড়ে না, বা মাছুড়ে বলা বলতে যে মাছ ধরতে পারি বা এমন কিছু না, আমি মাছ তেমন ধরতে পারি না আর কি, সবাই পায় আমি পাই না। তো একটা সময় রাত্রে আমরা গ্রামের ভাষায় বলি যে আলো কাটাই মাছ মারতে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে গ্রামের ভাষায় আলো কাটাই তখন মাছ মারতে গিয়েছি। তো মাছ মারতে গেলে তখন রাত হচ্ছে প্রায় 3টা বাজে, ঠিক এরকম সময় আমরা 2টার দিকে রওনা দিয়েছি, রাত 3টা বাজে। আমরা তখন বিলের মাঝখানে চলে গিয়েছি, একদম যেখানে মাছ মারতে গিয়েছি। তো আমরা তখন মাছটা মারতাম হচ্ছে বর্ষা দিয়ে, আমাদেরকে যেটাকে বর্ষা নিক্ষেপ করে যে মাছটা মারা হয়, তো বর্ষা দিয়ে আমরা মাছ মারতাম। তো আমরা 3-4 বন্ধু একসাথে গিয়েছি, যাওয়ার পরে তো আমরা অলরেডি হচ্ছে সবার হাতে একটা করে লাইট আছে, টর্চ লাইট, এবং সেই টর্চ লাইটের মাধ্যমে আমরা হচ্ছে মাছ ধরছি, এক হাতে টর্চ লাইট আর এক হাতে হচ্ছে বর্ষা। তো আমার কয়েকটা বন্ধু, ওরা কেউ কেউ হচ্ছে মাছ পেয়েছে, আমিও আর কি ওদের পেছন পেছন বা চেষ্টা করছি যে মাছ মারার। তো কিছু দূর এগোতে হঠাৎ করেই আমি যখন হচ্ছে মাছ মারার জন্য, আমি দেখলাম যে পানির নিচে, স্বচ্ছ পানির নিচেই একটা মাছ। তো সেটা হচ্ছে আপনার সম্ভবত কাতল মাছ, কাতলা মাছের মতো দেখতে, মাছটা অনেক বেশ বড়। তো ওই সময় আমি যখন মাছটি দেখেছি, আমি আসলে অনেকটাই উত্তেজিত, যে আমি আসলে মাছ সচরাচর পাই না। তো তখন আমি ওই মাছটাকে উদ্দেশ্য করে আমি বর্ষাটা নিক্ষেপ করি, নিক্ষেপ করে হঠাৎ করেই যখন বর্ষাটা নিক্ষেপ করি, আমার থেকে কিন্তু আমার বন্ধুরা বেশ একটু দূরে চলে গেছে ওরা মাছ মারতে মারতে, তো আমি আর কি ওদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। তো আমি যখন বর্ষাটা ওই মাছের দিকে নিক্ষেপ করলাম, আমি নিক্ষেপ করার সাথে 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 একটা কুকুর যেভাবে ডেকে উঠে ঠিক ওইভাবে একটা আওয়াজ পেলাম, মানে একদম আমার মনে হলো খুব কাছে থেকে, মানে আপনি কাছে থেকে যদি একটা কুকুরকে আঘাত করেন, সেই কুকুরটা যেভাবে ডেকে উঠে, মানে ঘেউ করে মানে কুকুরটা ডেকে উঠে, ঠিক মাঝে যখন আমি বর্ষাটা নিক্ষেপ করেছি, তখনই আমার কাছ থেকে, এখন আমার খুব মনে হয় যে আমি একদম খুব কাছ থেকে মনে হয় 1-2 হাত সামনে থেকে কুকুরে ডেকে উঠল মাছের গায়ে যখন আমি আঘাতটা করেছি। তো এইটা যখনই শুনেছি, তো আমি তো পুরাই অবাক যে এই বিলের মাঝখানে পানির মধ্যে এখানে কুকুর আসবে কোত্থেকে। আর আমি তো দেখলাম একটা মাছ, একদম দেখতে পেলাম যে একটা বড় সড়ো একটা মাছ, সেই মাছকে উদ্দেশ্য করে আমি হচ্ছে বর্ষাটা নিক্ষেপ করেছি। তো এটা আসলে কিভাবে সম্ভব? তখন হচ্ছে আমার কানে একদম স্পষ্টভাবে আসলো যে কুকুরের ডাক। তো আমি ওইখান থেকে বর্ষা ফেলে আমি আমার বন্ধুদের কাছে একটা দৌড় দিয়েছি, আমি দৌড় দিয়ে ওদেরকে বিষয়টা বলতেছি যে আমি ওই জায়গায় হচ্ছে আমার বর্ষা ফেলে রেখে চলে এসেছি, যে ওখানে হচ্ছে আমি একটা মাছকে উদ্দেশ্য করে হচ্ছে আমি নিক্ষেপ করেছি, কিন্তু নিক্ষেপ করার সাথে সাথেই মানে ওইটা যখনই গেথে গেল, তখনই ওখান থেকে একটা কুকুরের আওয়াজ শুনতে পেলাম। তো ওরা হচ্ছে বিষয়টা, ওরাও অবাক হয়ে গেল যে ওরা বললো এটা কিভাবে সম্ভব। তো ওরা হচ্ছে আমাকে বলতেছে যে তাহলে আজকে অবস্থা কেমন জানি লাগতেছে এইখানে, আর আমার মনে হয় না যে এখানে হচ্ছে আর আমাদের বেশিক্ষণ থাকা ভালো হবে। তো তখন আমরা কি করলাম, আমরা ওই দিন হচ্ছে সবাই একসাথে বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে আর মাছ মারবো না, আজকে যেহেতু খুব ভয়ানক একটা ঘটনা ঘটে গেল, আজকে আমরা এখানে আর না থাকি। তো তারপরে আমরা ওখান থেকে হচ্ছে আমরা বাসায় চলে আসি, এবং বাসায় এসে আমি যখন আমার গুরুজনদের সাথে শেয়ার করলাম, ওনারা বললেন যে তোমরা হচ্ছে রাতে মাছ মারতে যেও না, কারণ রাতে মাছ মারাটা আসলে ঠিক না। ওনারা ওনাদের বুদ্ধিতে যেটা বললেন যে আলোকাটায় এখন থেকে তোমরা মাছ মারতে যাইও না, কারণ হচ্ছে বলা যায় না যদি কোনো ঘটনা ঘটে যায়। তো সেই জন্য আসলে আমরা মানে যারা গ্রামে আছি মাছ টাছ মারি, আর আমরা আসলে অনেকেই অনেক কিছু এরকম দেখি। তো এই ছিল আমার লাইফের হচ্ছে 3 নম্বর ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা যেটা করব, শাহরিয়ার ভাইকে আমরা বিদায় দিব, এবং আশা করছি শাহরিয়ার ভাই আপনি খুব ভালো থাকবেন, এবং পরের পর্বে কোনো একটা এপিসোডে আমরা আপনাকে চাই যে আবারও আপনি আসুন এবং আপনার অন্য এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।
জি অবশ্যই, আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা শাহরিয়ার ভাই, আমাদের প্রথম যিনি অতিথি, তাকে আমরা বিদায় দিব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল একই সঙ্গে। সো পরের পর্বে আপনি আসার যে প্রসেস এই ভূত স্টুডিওতে, বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করছেন, কেউ কুষ্টিয়া থেকে দেখছিলাম, কুমিল্লা থেকে আমাদের অসংখ্য বন্ধু, যেমন তা এই মুহূর্তে আমাদের সাথে সিদ্দিক ভাই আছেন কুমিল্লা থেকে এবং দেখছেন এবং শুনছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। এবং আরও অসংখ্য বন্ধু রয়েছেন, টেক্সটগুলো আমরা পড়বো, বাট রাইট নাও যেটা করবো একটা ছোট্ট বিরতি নেব। বিরতির ফাঁকে কিন্তু আমরা প্রথম গেস্টকে বিদায় জানিয়ে দ্বিতীয় গেস্টকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত জাগো এফএম এর সঙ্গে থাকুন, এবং রেজিস্ট্রেশনের প্রসেসটা আবারও এসে আপনাকে বলবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন জাগো এফএম 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist er o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. Hello guys, this is Rafsan Choto Bhai. Ami naki shob kichu review korte parleo ei biscuit ta naki review korte parbo na. Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist er o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটিবার। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, যেখানে আসলে ভূতেদের আনাগোনা, এবং আশা করছি আজকের এপিসোডটা আপনাদের দুর্দান্ত রকম ভালো লাগছে, এবং সেই ফিডব্যাকগুলো নিয়ে আবারও আপনার কাছে ফিরতে চাই। যেমনটা আমাদের সাথে মৌমিতা জয়েন করেছেন সাভার থেকে, তিনি দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে। তো শাহরিয়ার ভাইয়ের গল্পগুলো কেমন লাগলো সেই ফিডব্যাকগুলো নিয়ে কিন্তু আমি আবারও হাজির হয়ে গেলাম, এবং রয়েছে আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে অপূর্ব। এবং আশা করছি আজকের এপিসোডটা ভালো লাগছে। কেউ বেডরুমে, কেউ হয়তো বা ড্রাইভিং সিটে আছে, কেউ হয়তো বা বাড়ি ফিরছেন কোনো না কোনো পাবলিক ট্রান্সপোর্টে, সেটা বাস হতে পারে, অটোরিকশা হতে পারে, সিএনজি চালিত বাহন হতে পারে, যেখানেই থাকুন না কেন। কেউ হয়তো বা ঢাকা ছাড়ছেন, যেমনটা হচ্ছে লিয়াকত ভাই নামে একজন বলছিলেন, তিনি সিলেট যাচ্ছেন এবং শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, হাইওয়েতে রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেই যেটা বলেন সেটা হচ্ছে হাইওয়েতে কিন্তু নানা রকমের ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে ঘটে। আদৌ কি আপনার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটেছিল কিনা সেই ফিডব্যাকটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এনিওয়েজ, সো টেক্সটগুলো আপাতত একটু পরে আবারও রিড আউট করছি বা পরে কথাবার্তা হচ্ছে আপনার সঙ্গে। আপাতত আমাদের দ্বিতীয় যিনি অতিথি, তার সাথে চলুন পরিচিত হওয়া যাক, এবং তার কাছেও বেশ কিছু ঘটনা রয়েছে। তো সেই ঘটনাগুলো শুনে ডেফিনেটলি আপনার কাছে আমরা আসবো, একটা করে ঘটনা শুনবো, তারপরে আবারও কমেন্টগুলো পড়বো, এসএমএসগুলো রিড আউট করবো। হ্যাঁ, নেক্সট এপিসোডটা নিয়ে যদি আপনার টেনশন হয় যে আগামী পর্বটা কি হবে, আগামী পর্বটা কি সম্প্রচারিত করবো আমরা, হ্যাঁ, তার জন্য তো আপনার সাপোর্টটা ভীষণভাবে দরকার। খুবই সহজ। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম লোকেশন, এরপর আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। দ্বিতীয় অতিথির সাথে পরিচিত হচ্ছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম গাজী মোহাম্মদ মেহেদি হাসান।
মেহেদি ভাই, একটু জোরে কথা বলবো আমরা, কারণ কেউ হয়তো বা ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতেছে, আবার কেউ ছোট বাটন ফোনেও শুনছে, তো আমরা চাই না কেউ আপনার গল্পগুলো মিস করে যাক, একটু লাউড কথা বলতে হবে। মেহেদি ভাই কি করেন প্রফেশনালি?
আমি প্রফেশনালি পড়ালেখা করি।
স্টুডেন্ট? চমৎকার। তো প্রথম কোন ঘটনাটা আমরা শুনবো?
প্রথম আমি নিজের সঙ্গে ঘটা গল্পটা বলতে চাই।
ওকে,
সো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, আমি থাকি খিলক্ষেত। তো আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে নড়াইলে। আমি গ্রামের বাড়িতে গিয়েছি প্রায় এক বছর আগে। তো ওইখানে আমাদের পাশের বাড়িতে একটা ইয়া ছিল, একটা ছোট একটা বাচ্চা ছিল। সে ছোটবেলা থেকেই মানে কথা বলতে পারতো না। তো সে কথা বলতে না পারার জন্য তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ডাক্তার অনেক ডাক্তার দেখাইছে, তার পিছনে অনেক টাকা খরচ করছে। খরচ করার পরে সেখানে কোনো ফল পায় নাই। তো একদিন সে হঠাৎ করে কথা বলে উঠছে। এটা এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সে ডাক্তারটা বলতেছে যে এটা তো কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই এর। তো সে ডক্টর বলল যে আচ্ছা, আপনি তো বল হঠাৎ করে কথা বলছে, তো এটা কিসের কারণে হলো? তো ওই দিন ডাক্তারের উপর দিয়ে গেছে। তো ওই দিন সন্ধ্যায় যখন ওরা বাসায় ফিরল, তখন ঘটনাটা আরও চমৎকার। তখন ওরা বাসায় ফেরার পরে সে বাচ্চাটা বলতেছে যে বাবা দেখো, আমাকে কে যেন প্রতিদিন রাতে এসে ডাকে।
বাচ্চাটার বয়স কত ছিল প্রায়?
বাচ্চাটার বয়স প্রায় 6 বছর।
ওকে,
6 বছর।
তারপর
সো বলতেছে যে বাবা, রাতে আমাকে একটা কে যেন এসে, সাদা জামা পরা অনেক লম্বা, এসে প্রতিদিন রাতে আমাকে ডাকে। আর একদিন রাতে এসে আমার গলা টিপে ধরছে। এবার বলার পরে তার বাবা বললে যে তাহলে তুমি কথা বলতে পারলে কিভাবে? বলল যে বাবা, যখন আমার গলা টিপে ধরছে, তখন তারপর থেকেই জানি না কেমন শুনো আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। এটা বলার পরে তো সবাই হতবাক, এবার কি করবে তারা বুঝতেছে না। এবার একজন ইয়ার কাছে গিয়েছে, যে আমরা যেটা বলি ফকির, ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো নিয়ে যাওয়ার পরে সে ফকিরের কাছে দেখানোর পরে সে ফকির বলতেছে যে তুমি কি সেই ছেলেটি? এখন এর ভিতরে একটা বিষয় আছে যে সে ফকির কিন্তু ছেলেটাকে চিনে না, কিন্তু ছেলেটা যখন ফকিরের বাসায় যায়, গেলে সে ফকির চিনে ফেলে তাকে, বলে যে তুমি কি সেই ছেলেটি? এখন সবাই তো হতবাক, কি হলো ঘটনাটা? এবার এরকম সে ফকিরে বলতেছে যে এটা আসলে একটা জিনের ইয়া, যে আমরা যেটা বুঝি আর কি, জিনে একটা ইয়া করছিল, যা এটা তার খারাপের জন্য না, তার ভালোর জন্যই করছিল। তো এটা জানার পরে তার বাড়ির লোকজন একটু মানে খুশি না হয়ে কেমন যেন একটু ডিপ্রেশনের ভিতরে যাচ্ছিল, যে কেন হঠাৎ করেই কেন এটা হওয়ার ছিল, এটা তো ডাক্তাররাও করতে পারতো বা অন্যভাবে ইয়ে হতো, কেন এটা এইভাবে হলো? তো এইভাবে ফকিরের কাছে কথা বলতে বলতে তারা জানলো যে এই জিনটা আসলে এই ওদের বাড়ির আশেপাশেই থাকে। ওদের বাড়ির পাশে একটা নাকি তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে সে থাকতো এবং ছোট থেকে সে ছেলেটাকে পছন্দ করত এবং সে ছেলের আশপাশে ঘোরাফেরা করতো, ছেলের সাথে খেলাধুলা করত। এবং যখন দেখলো যে সেই ছেলেটি কথা বলতে পারে না, সেটা না দেখার পর থেকেই সেই জিনটা আসলে তাকে সাহায্য করার জন্য আর কি ওকে এটা করছে।
ওকে, এটাই ছিল আপনার প্রথম ঘটনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম স্টোরিটা শুনছিলাম, বেশ ছোট্ট একটা স্টোরি, বাট ঘটনাগুলো আসলে এরকমই হয়। কখনো দেখবেন আপনি কোনো কোনো ঘটনা হুট করে ঘটে গেল আপনার সঙ্গে, এবং ব্যাপারটা খুবই একটা অস্বাভাবিক ঘটনা না, যে মানে একটা ছেলে প্রায় 6 বছর বয়স, যে কখনো কথা বলতে পারে না, সেই ছেলেটা হঠাৎ করেই কথা বলা শুরু করে দিল। সো ব্যাপারগুলো আসলে খুবই ইন্টারেস্টিং, এবং সেই ইন্টারেস্টিং ঘটনাগুলোই কিন্তু আমরা চেষ্টা করি ভূত স্টুডিওতে নিয়ে আসার জন্য। সো এভাবে করে যদি আপনিও পরের পর্বে আসতে চান, সিম্পল একটা কাজ করতে হবে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবার আমরা যাব মেহেদি, রাইট?
জি,
মেহেদি ভাইয়ের কাছে আমরা যাব তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। চলুন,
এবার যে দ্বিতীয়টা ঘটনাটি, এই ঘটনা পুরোটি পুরো আমার উপর দিয়ে গেছে বলতে পারেন। সো এটা হচ্ছে গিয়া আমার আমি তখন ক্লাস সেভেনে পড়ি। তো তখন থেকে আমি আসলে এইগুলোর উপরে বিশ্বাস করতাম না, মানে আমি এইগুলো দেখলে অ্যাভয়েড করতাম। তো আমি হঠাৎ একদিন মানে আমার বাড়ির পাশে আর কি, সেই যেটা বললাম, তো আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তো এখন দেখি আমার পাশের বাড়িতে একটা করতেছে, মানে গ্রামের বাড়ি তো বুঝেনি, হঠাৎ কিছু হলে ফকির ডকির ডাকাডাকি, সেই বিভিন্ন কাজবাজ করে, তো ফকির ডাকছে। তো আমি গিয়ে দেখতেছি যে আসলে ঘটনাটা কি হচ্ছে, কারণ আমি তো এগুলো বিশ্বাস করতাম না। তো আমি গেছি দেখতে যে ওরা কি করতেছে আসলে। তো একটা দেখলাম একটা ফকির এসে ওখানে কি ঝাড়ফোঁস করতেছে, তারপরে মাটি খুঁচে ওখানে তাবিজ পুঁততেছে। তো আমি কিছুই বুঝি নাই, পরে ফকির যাওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি যে আসলে এখানে কি হয়েছে, কি করতেছেন এখানে। তো বলল যে আমাদের বাড়ি, তাদের বাড়িতে নাকি খারাপ কিছুতে আসর করতেছে। এখন এটা আমার শুনে কি আমার জন্য একটু হাসি পাল। তো হাসি পাওয়ার পর আমি মানে কোনো মতে হাসিটা চেপে রেখে ওখান থেকে সরে গেলাম। তো মনে মনে বলতেছিলাম যে আসলে কি এগুলো সম্ভব নাকি, এগুলো তো একদম মিথ্যা কথা। তারপরে আমি ওগুলো অ্যাভয়েড করে ওখান থেকে চলে যাচ্ছি। তো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দেওয়ার পরে ওই দিন আমার বাড়ি ফিরতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল। তো বাড়িতে আসার পথে আমি ওই রাস্তা দিয়েই আসতেছি। তো রাস্তা আসতে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তো ফাঁকা জায়গায় অনেকগুলো বাঁশের ঝাড় আছে, সামনে গেলে একটা গাছ আছে বড়। তো আমি ওই ফাঁকা জায়গা দিয়ে আসার সময় যখন বাঁশের ঝাড়ের কাছে আসলাম, তো দেখলাম যে আমার সামনে একটা বাঁশ পড়ে আছে। তো আমি অত করি নাই, ফোন চালাচ্ছি, হাতে ফোন রয়েছে, তো আমি ওটা অত গুরুত্ব না দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো ওই বাঁশটা আমি ডিঙ্কে চলে গেলাম, ভাবছি আমরা হয়তো বাতাসে হয়তো বা বাঁশটার গোড়া নড়গড়ে হয়ে গেছে, যার জন্য ওটা পড়ে গেছে। তো আমি অ্যাভয়েড করে সামনে এগোতে যাচ্ছি, এবার পিছন থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছে, আর একটা কুকুর অনেকক্ষণ ধরে আমার পিছন থেকে ডাকাডাকি করতেছে। এবার আমি পিছন থেকে ঘুরে দেখি সে বাঁশটা সেই জায়গায় নাই, বাঁশটা আবার সোজা হয়ে গেছে। আমি বুঝলাম না ব্যাপারটা কি হলো, বাঁশটা কিভাবে সোজা হলো। তো এটা পরে আমি ভাবলাম যে হয়তো বা আমার চোখের একটা ইলিউশন হয়েছিল বা কোনো একটা সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভুল দেখছি হয়তো বা রাতের বেলায়। তো এবার আমি বাসায় চলে গেছি ওই দিন রাতে, যে একটু দেরি হয়েছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে রাতে যে ঘটনা ঘটলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেটা ছিল যে আমি যখন বিছানাতে মানে খাওয়া দাওয়ার পরে যখন শুতে গেছি, তো তখন আমার বিছানাটা কেমন যেন মানে একটা অস্বাভাবিক লাগছিল। আমার মনে হচ্ছিল যে কেমন যেন ঘরটা ভার ভার লাগতেছে, কেমন যেন একটা মানে আলাদা রকম একটা কিরম যেন ফিলিংস আসতেছে। তো আমি তারপরে ওইগুলো অ্যাভয়েড করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি, একটু ঘুমানোর চেষ্টা করতেছি। তো দেখি যে আমার সাইডে মনে হলো যে কে যেন শুয়ে আছে, মানে আমি চোখ বুঝে আছি কিন্তু ঘুমাইনি, কিন্তু মনে হচ্ছে যে সাইডে কেউ শুয়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে। আমি চোখ খুলে আশেপাশে দেখি, কিন্তু দেখি যে আমার বিছানায় কেউ নেই। তো আবার উঠে এক ঘন্টা হাঁটাহাঁটি করে আবার একটু শুই, শোয়ার পরে একটু ঘুমের ঝলক আসে। তো ঘুমের ঝলক আসার সাথে সাথে তখন দেখি যে রাত 2টা বাজে, মানে যখন পরে আমার ঘুমটা ভাঙে, ঘুমের ঝলক আসার পরে ঘুমাই গেছি, মানে 2 ঘন্টা ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি রাত 2টা বেজে গেছে। তো ঘুম থেকে ওঠার পরে দেখি মানে কেমন যেন একটা শব্দে আমার ঘুম অটোমেটিক ভেঙে গেছে। তো উঠে আর চারপাশে দেখতেছি যে কিছু নাই, কিন্তু আমার ইসের রুমের বাইরে জানলার নিচে একটা কুকুর ডাকাডাকি করতেছে, যার কারণে ঘুমটা ভেঙে যায়। আর আলাদা আদার্স একটা শব্দ ছিল কেমন যেন, সেটার জন্য আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভাঙার পরে আমি কেমন যেন একটা ফিল করতেছি, মানে কেমন আমার শরীর ভার ভার লাগতেছে, আমি হাঁটতে গেলে কেমন যেন মনে হচ্ছে যে পড়ে যাচ্ছি, অনেকটা মাতালদের যেমন একটা অবস্থা হয় ওরকম। তো ওই জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি যে না হয়তো বা শরীর দুর্বল এর জন্য এরকম হচ্ছে। তো আমি ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম হচ্ছে না, চোখ বুঝলেই কেমন যেন মনে হচ্ছে যে আশেপাশে দেখি যেন একটা দৌড়াদৌড়ি করতেছে, এই পর্দা উড়ে যাচ্ছে, জালনা অটোমেটিক ই হচ্ছে। আমি ওইগুলো তো বিশ্বাস করতাম না, যার জন্য হয় ভাবতেছিলাম যে এটা হয়তো বাতাসে হচ্ছে বা অন্য কোনো কারণে বা ইসে। তো পরে ওই দিন আবার ওইগুলো দেখে টেকে আমি শুয়ে পড়ি অ্যাভয়েড করে। শুয়ে পড়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, উঠার পরে আমার আম্মু এসে আমাকে বলতেছে যে তুই রাত্রে কোথায় ছিলি। আমি বললাম কেন, আমি তো রাত্রে তো আমার খাওয়া দাওয়ার পরে বাসায় ঘুমাই পড়লাম। তো বললো যে তোকে তো রাত্রে আমি ঘরে পেলাম না। তখন তো আমার মনে কেমন যেন একটা লাগতেছিল, যে আমি তো খাওয়া দাওয়ার পরে একটু রাত্রে ঘুমানোর চেষ্টা করলাম, রাতে এত ঘুমই হলো না, বাইরেতে হাঁটাহাঁটি করলাম কিন্তু ঘুমেছিলাম না, ঘরে কেমনে না থাকলাম আমি। তো এটা বলার পরে আম্মু বলতেছে, তুই কইছিলি সত্যি কথা বল। এবার আমার মনে কেমন যেন একটা সন্দেহ লাগলো। তো আম্মুকে আমি সব কথা খুলে বললাম যে কাল রাতে তো এরকম আমার সাথে এরকম হয়েছে, তো এটা কি করা যায়। তো আম্মু আমাকে বলল যে আচ্ছা দেখতেছি আমি। তো এইভাবে ব্যাপারটা আসলে গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে আরও কিছুদিন এভাবে আমার সাথে চলতে থাকতো। তো একদিন রাতে এরকম আমি যখন খাওয়া দাওয়ার পরে রাত্রে যখন বিছানায় শুতে গেছি, তো দেখি যে আমার বিছানার উপরে মনে কিছু একটা মানে ইনভিজিবল মানে অদৃশ্য, খাটের উপরে কিছু থাকলে তো সেখানে একটা ছাপ হয়ে যায় যে অদৃশ্য কিছু, তো সেরকম একটা ছাপ হয়ে আছে। আমি ভাবলাম যে হয়তো বা আমি শুয়েছিলাম যার কোনো একটা ছাপ হয়ে আছে। এখন ওইখানে আমি একটা মানে গালে গলায় আমার গামছা ছিল, তো সেটা আমি ওখানে রাখলাম। তো রাখার পরে মানে আমি ওইদিকে খেয়াল না করে গামছাটা আর কি চেলে দিছি ওর উপরে। দেওয়ার পরে এখন যে জায়গাটুকু আসলে ইয়া ছিল, একটু ডিপ টাইপের ছিল, ওই জায়গার উপরে গামছাটি ভেসে উঠছে। মানে মনে হলো যে ইনভিজিবল কিছু একটা আছে ওইখানে, যেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করা যাবে। এখন আমি তো আরো একটু টেনশনে পড়লাম যে কি হইতেছে এইগুলো, কারণ আমি তো এগুলো বিশ্বাস করতাম না, আমার সাথেই কেন এগুলো হচ্ছে। এখন এরকম দুই তিন দিন গেল, আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম, যেহেতু বিশ্বাস করতাম না, তারপরেও কেমন যেন এগুলো আমার সাথেই হচ্ছে। তো প্রথম প্রথম একটু ভয় ভয় লাগতো। তারপর এরকম এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। তো সে ফকির বলল যে এই ছেলেটা আসলে এই জিনদের বিশ্বাস করতো না, বা এই টাইপের যেগুলো আছে এগুলো বিশ্বাস করে না। আসলে জিন আছে, হ্যাঁ হাদিসে আছে যে জিন আছে, তারপরেও যে এই অস্বাভাবিক কাজগুলো করে এগুলো আমার বিশ্বাস হতো না। তারপরে সে ফকিরটা বলল যে বাবা, তুমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আর যথাসম্ভব ইমান রাখার চেষ্টা করবা, পাক পবিত্র থাকার চেষ্টা করবা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে এরকম কিছুদিন আমার সাথে হওয়ার পরে আস্তে আস্তে ফকিরের কাছে আরও দুই তিনবার নিয়ে যাওয়া হলো। তো ফকিরে সেই জিনের সাথে কথা বলল। একদিন করলো কি, ফকিরের একটা সাথে একটা মুরিদ আছে, মানে ফকিরের সাথে এই সহকর্মী আছে। তো সেই সহকর্মীর মাধ্যমে সে জিনদের সাথে কথা বলে। সেই সহকর্মীকে সাইডে বসায় রেখে সে জিনকে আনার চেষ্টা করতেছিল। তো সেই যে জিনটা আমাকে আসলে ইয়া করতো, জ্বালাতন করতো, সেই ফকির তার সহকর্মীর মাধ্যমে সে জিনটাকে আনলো, এনে সে জিনের সাথে কথা বলতেছিল। তো কথা কনভারসেশনগুলো এমন ছিল যে এই ছেলেটিকে তুমি চেনো? তো সে জিন বলল, হ্যাঁ চিনি, আমি এর বাড়ির পাশেই থাকি। তো বলল যে তাহলে এত মানুষ থাকতে তুমি এই ছেলেটির পিছনে কেন লেগেছ? এ তো একটা ভালো ছেলে, তুমি কেন এর পিছনে লেগেছ, আরো ছোট মানুষ। এবার সেই সহকর্মীটা বলতেছে আর কি, মানে সহকর্মীর মাধ্যমে সে জিনটা বলতেছে যে এই ছেলেটি আসলে এগুলো বিশ্বাস করতো না। আর একদিন ইয়া হয়েছিল যে ফকির ঝাড়পোস করতেছিল, এগুলোও বিশ্বাস করতো না। আসলে ওই দিন যে ফকিরটা আসছিল সেই ফকিরটা ছিল আরেকজন, এখন সেই ফকিরটা যে ঝাড়াপোড়া করতেছিল আমি মনে মনে হেসে উঠছিলাম। তো সে ওইটা খেয়াল করছিল, আর যার কারণে সেই জিনদের দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করছিল। এখন এটা শোনার পরে আমার আম্মু তো চমকে গেল যে ক্ষতি করার চেষ্টা করছে। এবার সে ফকিরের কাছে জিজ্ঞেস করতেছে যে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি। এবার সে বলল যে হ্যাঁ, এর থেকে বাঁচার একটা উপায় আছে, এখন সেই ফকিরের সাথে কথা বলতে হবে। তো বাসার থেকে সবাই সে ফকিরের সাথে কথা বলল। বলার পরে সে ফকির বলল যে হ্যাঁ, আমি ওকে ছাড়াতে পারি, তবে কি করতে হবে, করতে হবে ওর কোনো একটা অঙ্গহানি করা লাগবে। এখন সবাই তো অবাক হয়ে গেছে যে অঙ্গহানি করে একটা জিন থেকে মুক্তি পাওয়া যাবে। এখন সবাই মানে বুঝতেছেন তো, একটা মানুষ থেকে অঙ্গহানি করে তার পিছন থেকে এইগুলা ছাড়াতে হবে। এখন তারপরে কি করা যায়, অনেক চেষ্টার পরে সেই যে ভালো যে ফকিরটা ছিল উনি অনেক ইয়া করার পরে তারপর থেকে সেই ইট থেকে আমি মুক্তি পাইছি। তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। মাঝে মাঝে আমার এই সমস্যাটা হয় যখন আমি বাসায় একা একা থাকি, তখন আশেপাশের জিনিসগুলো কেমন যেন মানে ওরা ওড়াউড়ি করে, যেমন ভারী জিনিসও উপর দিয়ে ভেসে বেড়ায়। আমি এখন
শুধু আপনি একাই দেখতে পান?
জি, আমি একাই দেখতে পাই।
অলরাইট, এবং এটা ছিল তার দ্বিতীয় ঘটনা। আরো দুটো ঘটনা শুনবো আমরা আপনার কাছ থেকে, সো টোটাল চারটা ঘটনা শুনবো আজকে আমাদের সেকেন্ড গেস্টের কাছ থেকে আশা করছি। এবং যদি আপনিও পরের পর্বে এভাবে করে আসতে চান, সিম্পলি যেটা করবেন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আছেন আমাদের সাথে স্নেহা, এবং তিনি যেটা বলছেন, গত প্রায় কিছুদিন আগে মাস তিনেক হলো নতুন বাসায় তারা শিফট হয়েছেন, এবং নতুন বাসায় শিফট হবার পর থেকে তার বাচ্চাটা হচ্ছে অস্বাভাবিক রকম অ্যাটিটিউড করা শুরু করে, এবং ও হুটহাট করে রেগে যাচ্ছে, রাত্রেবেলা কখনো জেগে উঠছে, এবং কে যেন ওকে ভয় দেখায় প্রায় সময়ই বলে। সো এইটা একটা অদ্ভুত ব্যাপার, এবং ডেফিনেটলি আমি যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে কিছুদিন আপনি যেটা করবেন অবজার্ভ করুন, এরপর আমার মনে হয় যে আই থিঙ্ক আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ব্যাপার থেকে বেরিয়ে আসার জন্য বাসাটা চেঞ্জ করতে পারেন, কিংবা এই ব্যাপারগুলোতে এক্সপার্ট যারা তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মমো, এবং তিনি শুনছেন উত্তরা থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন তার কাজিন সহ পাঁচজন এই মুহূর্তে স্পিকারে শুনছেন। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এবং এরকম করেই আমরা আরও বেশ কিছু স্টোরি শুনবো, আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের ভূত স্টুডিও। তো মেহেদির কাছে আমরা যাব তার পরের গল্পটা শুনতে বা তার পরের ঘটনাটা শুনতে, বাট আগে আবার আপনাকে রিমাইন্ডার দিই, নেক্সট এপিসোডে আমরা আপনাকে চাই, তার জন্য খুবই সহজ একটা কাজ, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, পাঠাবেন 26969 নাম্বারে। এনিওয়ে, সো মেহেদি, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন যে ঘটনাটা আপনারা শুনবেন সেটা হচ্ছে যে আমি মানে নিজের দেখা না, এটা হচ্ছে যে আমার শোনা গল্প। তো শোনা আমাদের পরিবারের ভিতরে, আত্মীয়র ভিতরেই, তো আমাদের এক আত্মীয় বাড়ি, তার বাড়ি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের এলাকায় আর কি। তো সে মানে পাহাড়ে ছোটবেলা থেকে পাহাড়েই বড় হয়েছে। উনি আমার ফুফা হন আর কি, সম্পর্কে আমার ফুফা হন। তো ওনার একটা বন্ধু ছিল, আর সেই বন্ধুটা ছোটবেলা থেকে মানে একটু সুদর্শন ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। তো এভাবে দুজনে ছোটবেলায় ইয়া করতো, সবাই মানে দুজন একসাথে ঘোরাফেরা করতো, খেলাধুলা সব দুজন একসাথেই করতো। তো যত যাই করতো, সেই তার বন্ধুটি মানে যে আমার যে ফুফার যে বন্ধু, সে সবসময় রাত হলে কোনোখানে থাকতো না, সে যত রাতই হোক তার বাসায় যাওয়াই লাগতো। এখন একদিন তার বন্ধু মানে আমার ফুফা তার বন্ধুর কাছে জিজ্ঞেস করতেছে যে তো তুই প্রতিদিন রাত্রিবেলা মানে যখনই আমাদের সাথে থাকিস, রাত যত রাতে হোক তুই বাসায় চলে যাস না কেন, যাস কেন, আমাদের বাসায় থেকে গেলে কি হয়? তো সে একদিন বলতেছে যে আমার উপর আসলে পরির মানে পরি যে আমরা যে জিনিসটা বুঝি, সেই জিনিসটা মানে তার উপরে নাকি আসক্ত, সেই পরি নাকি তাকে পছন্দ করে, মানে সে দেখতে ছোটবেলা থেকে সুদর্শন ছিল, এই জন্য নাকি পরি তাকে পছন্দ করত। তো এটা বলার পরে আমার বন্ধু মানে আমার ফুফার বিশ্বাস হলো না এই কথাটাই। বিশ্বাস না হওয়ার কারণে এরকম একদিন রাতে আমার ফুফার বাসায় সে আসছে, তখন আমার ফুফাদের বয়স মনে করেন 10-11 বছর। তো দুজনে বাসায় একসাথে রয়েছে। এখন আমার ফুফার বাবা বলতেছে যে তোমরা দুজন তো এখন আসো, তো তুমি আজকে বাসায় যেও না, তুমি আমাদের বাসায় আজকে থেকে যাও। তো আমার ফুফা বলতেছে হ্যাঁ দোস্ত, তুই আজকে থেকে যা আমাদের বাসায়। তো এটা বলার পরে সে বলতেছে যে আমার তো থাকার কোনো ই নেই, আমার যত রাতই হোক বাসায় চলে যেতে হবে। তো এখন দেখতেছে যে আচ্ছা, ওর তো বাসায় যাওয়ার জন্য অনেক চাপ দিতেছে, তো আমার ফুফার বাবাও তো তাকে বেশি জোর করে নাই যে তুই থেকে যা, তো জোর করে নাই। এখন সে ফুফার বাবা বলতেছে যে তাহলে তুই তো একা একা বাসায় যাবি, তুই এক কাজ কর, তুই একে নিয়ে যা, মানে ফুফাকে নিয়ে যেতে বলতেছে সাথে করে। এখন সে দোস্ত দুজনে একসাথে বের হয়েছে, বের হয়ে এবার বলতেছে যে তুই কি ঘোড়ায় চলে যাবি নাকি বাতাসে করে যাবি। এখন আমার ফুফা তো চমকে গেছে, কি বলে এটা, ঘোড়ায় চড়ে যাবো না বাতাসে করে যাব। এখন এই কথাটা বলার সাথে সাথে আমার ফুফা বলতেছে যে না, ঘোড়ায় করে কেন যাব। আর ওই আমার ফুফার বাসা থেকে আমার ফুফার বন্ধুর বাসা ছিল প্রায় মাঝখানে প্রায় 1 কিলোমিটার, আর গ্রামের বাড়ি তো বোঝেনি, ঘনবসতি, মাঝে মাঝে আবার অনেক ফাঁকা, আরও পাহাড়ের এলাকা, মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা। তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে ছিল তখন। আর তখন সময় তো জনবসতি একটু হালকা ছিল। তো এইভাবে সে বলতেছে, তুই কি ঘোড়ায় যাবি নাকি বাতাসে করে যাবি? এটা বলার সাথে তো ফুয়া বলে, কি আমি ঘোড়ায় কিভাবে যাব? তো এটা বলার সাথে সাথে তারা দেখে কি তাদের বাসায় চলে এসছে। এখন আমার ফুয়া বলতেছে, কি রে বাসায় কখন আসলাম? এখন তার বন্ধু বলতেছে, কেন এই যে মাত্র আসলাম। এবার বলতেছে যে, তো কিভাবে আসলাম? আমার তো কিছুই বুঝলো না, আমাদের বাসা থেকে তো এখানে আসতে অন্তত 10 মিনিট লাগবেই, তো এত তাড়াতাড়ি আমরা কিভাবে চলে আসলাম? মাত্র না বললি তুই ঘোড়ায় যাবি না হেঁটে যাবি। তো সে বলতেছে যে, তুই যদি ঘোড়ায় উঠতি তাহলে আমরা আরো আগে চলে আসতাম। এখন বলতেছে যে, ঘোড়ায় উঠলে আরো আগে চলে আসতাম? হ্যাঁ, সে বলতেছে হ্যাঁ আমরা আরো আগে চলে আসতাম যদি ঘোড়ায় উঠতাম। এখন এটা তো আমার ফুফা আসলে কেমন যেন বোধ করতেছে যে কি রে কিভাবে আসলাম, এই চিন্তাটা তার মাথার ভিতরে ঘুরতেছে। এখন সে বন্ধুকে বলতেছে, বন্ধু এটা কি কিভাবে হলো? এবার সেই বন্ধু বলতেছে যে, আমার উপরে একটা পরী আসর করছে, তো পরীটা আমাকে পছন্দ করে, আর সেই পরীটা তাকে একটা সোনার বাঁশি দিছিল। তো সেই বাঁশিটি আমার ফুফাকে দেখাইছিল, প্রায় এক হাতের মতন লম্বা হবে সেই বাঁশিটি। তো বলতেছে যে, সত্যি সত্যি এটা সত্যি সোনার বাঁশি? বলতেছে যে হ্যাঁ, আমাকে এই পরীটা এই বাঁশিটা দিছে। এখন বলতেছে যে, ও আচ্ছা, তাহলে এর 20 বছর পরে, মানে যখন তারা বড় হয়, যুবক হয়, তো তাদের তো একটা প্রফেশন আছে, তাদের কাজবাজ করার পরে একটা সময় তো মানুষ বিয়ে করে। তো যখন তার বিয়ের সময় আসছে আমার ফুফার বন্ধুর, তো সে পরী বলছে যে, তুমি বিয়ে করতে পারবা না। এখন এটা কেমন কথা যে বিয়ে করতে পারবো না? তো বলতেছে যে, না তুমি বিয়ে করতে পারবা না। এবার এই সে এই কি করবে এখন? সে একজন বড় আলেমের কাছে গেছে, যার উপরে জিজ্ঞেস করতেছে যে, এরকম আমার উপর তো একটা পরীর আসল আছে, সে বলতেছে যে আমি বিয়ে করতে পারবো না, এটা কিভাবে সম্ভব? এটা কি আসলে সম্ভব নাকি কি করব আমি এখন? তো তিনি বললেন যে, আসলে এগুলো তো হবেই, আর তুমি দেখতে সুদর্শন, এজন্য পরীটি তোমার উপরেই বেশি আসর করছে। তো এখন তুমি যদি এর পিছনে নিজেকে ছাড়াতে চাও, তাহলে তোমার সেই পরীর সঙ্গে বিয়ে করা লাগবে। এখন একটা মানুষ হয়ে কিভাবে সে একটা পরীর সঙ্গে বিয়ে করবে, এটা তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এবং সে আলেমের কাছে জিজ্ঞেস করলো যে, এটা কি এত সম্ভব? তো সে হুজুর বললেন যে, তুমি যদি চাও তাহলে সম্ভব হবে, আর তুমি ছোটবেলা থেকেই সুদর্শন ছিলে, যার কারণে এ তোমার জন্য আরো বেশি পাগল হয়েছে। আসলে এটা তিনি বললেন যে, পরীরা আসলে সুদর্শন ব্যক্তি বা ব্যক্তিত্ব যারা, বা অনেক নম্র ভদ্র, এদের উপরে নাকি বেশি আসর করে। সো এর থেকে বাঁচার জন্য একটা কাজ করতে হবে, তার সবসময় ছোটবেলা থেকেই ইমানের উপর থাকতে হবে, বা একজন মুসলমানের যা যা দায়িত্ব সেগুলো পালন করা লাগবে। সে হুজুরটি থেকে বলল যে, যদি আগামীতে যদি আপনার পরিবারের যদি কারোর এরকম কোনো সমস্যা হয়, তাহলে আপনি ভয় পাবেন না, সবসময় পজিটিভ থাকবেন। তো বল এটা বলার পরে তো সে বলল যে, তাহলে আমার সমস্যাটা কীভাবে সমাধান হবে? তো বলল যে, আল্লাহর উপরে ভরসা রাখেন আর বিয়ে করেন, দেখেন তারপরে কি হয়। তো এটা বলার পরে সে এখান থেকে আসার পরে, তার 2 বছর পরে আমার সেই ফুফার বন্ধু বিয়ে করলো। তো বিয়ে করার পরে তাদের সাথে অস্বাভাবিক এক একটা ঘটনা ঘটতে থাকে। মানে তার যে বউ যে বিয়েটা করছে, তা সেই বউটাকে সেই পরীটা প্রতিদিন এসে ভয় দেখায়। তো এরকম মানে বউগুলা মানে থাকতে চায় না, এরকম 2-3টা বিয়ে করার পরে সে বউ থাকতে চায় না। তারপরে আবার সেই হুজুরের কাছে যাওয়া হয়, গেলে সে হুজুর বলে যে, আচ্ছা তো তোমার তো এরকম এক সমস্যা হচ্ছে, তো তুমি কি এখন তোমার কি করা উচিত সেটা আমি বলতেছি। তো তুমি এখন একটা কাজ করবা, এখন একটা কুরবানি করবা, এই কুরবানিটা হবে আল্লাহর নামে, এটা করার পরে হয়তো তোমার মুক্তিও হতে পারে। তো এটা বলার পরে সে কুরবানিটা করলো, তো আলহামদুলিল্লাহ সে পরে তার ফলটা পাইছে, তো এখন তার কোনো সমস্যা হয় না। তো সে হুজুর কাছে পরে যাওয়ার পরে বলল যে, হুজুর এখন তো আমার কোনো সমস্যা হয় না, আর আগামীতে কি কোনো সমস্যা হতে পারে? তো সে বলল যে, না আর সামনে কোনো হয়তো বা কোনো সমস্যা হবে না, যদিও হয় তাহলে তুমি আবার কোনো হুজুরের কাছে বা কোনো আলেমের কাছ থেকে এটা ইয়ে করে নিও। এটা আমার
তৃতীয় ঘটনা। আচ্ছা আমি কি আরেকটা ঘটনা শুনবো?
জি
ওকে, আমরা আরো একটা ঘটনা শুনবো আমাদের মেহেদী ভাইয়ের কাছ থেকে। বাট তার আগে যেটা বলতে চাই, অনেকে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, যেমনটা রিফা আছেন আমাদের সঙ্গে, জয়েন করেছেন আমাদের সাথে, নুসরাত আমিন আছেন আমাদের সাথে এই মুহূর্তে টঙ্গী থেকে জয়েন করেছেন, আর হাসান মাহমুদ তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে গাইবান্ধা থেকে এবং তার পরিবার সঙ্গে নিয়ে তিনি শুনছেন। এই ব্যাপারগুলো যে সবসময় বলি না আমাদেরকে ইন্সপায়ার করে পরের পর্ব বা একটা পর্ব খুব স্পেশাল করে আয়োজন করবার জন্য। আশা করছি আজকের গল্পগুলো ভাল লাগছে। সাদিয়া বলছিলেন যে আজকের গল্পগুলো শুনতে শুনতে অনেকটাই ভয় ভয় লাগছে, বিকজ আজকে বাড়িতে মা নেই, একা একা শুনছি আজকের গল্পগুলো। নিয়ামুল আলম আছেন আমাদের সাথে সাভার ক্যান্টনমেন্ট থেকে, তিনি শুনছেন আমাদের সাথে। ঐশী খান রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে খিলক্ষেত থেকে, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। আমিন বলছেন হ্যালো এবং ভূত স্টুডিও আমার বেশ ভালো লাগে, জানিয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শারমিন আহমেদ আছেন আমাদের সাথে, রয়েছেন তিলোত্তমা, তিলোত্তমা জয়েন করেছেন এই মুহূর্তে মুগদা থেকে আমাদের সাথে, আর রয়েছেন আমাদের সাথে। আর রয়েছেন সুদীপ্ত চৌধুরী, সুদীপ্ত চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, এবং বলছেন যে আজকে রাত জেগে বেশ কিছু কাজ করছি প্লাস তোমাকে শুনছি, থ্যাংক ইউ। আলামিন খান রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে সাভার থেকে, এছাড়াও আরও বেশ কিছু বন্ধু, যেমনটা কুমিল্লা থেকে আমাদের সাথে রয়েছেন সুদেব বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। এবং রয়েছেন আমাদের সাথে আরফিন আহমেদ সজল, থ্যাংক ইউ, তিনিও কুমিল্লা থেকে রয়েছেন। বাঞ্ছারামপুর থেকে আমাদের সাথে রয়েছেন অনন্যা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে আরাফাত, আরাফাত হুসাইন জয়েন করেছেন, তিনি আছেন মিরপুর থেকে, সো থ্যাংক ইউ। নানা রকম বন্ধু, নানা রকম জায়গায়, কারো ফিডব্যাক ভালো, কারো ফিডব্যাক হচ্ছে আরো বেশ কিছু ভৌতিক ঘটনা, যদি লাশ কাটা ঘরের কোনো ঘটনা শোনানো যায়, ডোম ঘরের ডোমদের কোনো ঘটনা শোনানো যায়, অবশ্যই আমরাও চাই এই ধরনের ঘটনাগুলো প্রচার করতে। বাট তার জন্য তো আপনাকে আসতে হবে, কারণ এখানে তো আমরা কোনো ধরনের গল্প যদি বলি যে নিজেরা নিজেদের মতো তৈরি করছি না, এই মানুষগুলো যারা এখানে আসেন এরা আপনার মতোই সাধারণ মানুষ, যারা আসলে রেডিওটা শুনে, রেডিওটা দেখে, রেডিও আজকাল, হ্যাঁ রেডিও দেখা যায় ভিজুয়ালের মাধ্যমে, ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভের থ্রুতে, যেমনটা আপনি এই মুহূর্তে আর যে অপূর্ব পেজ, জাগো এফএমের পেজ, জাগো কুমিল্লার পেজ, বিভিন্ন পেজগুলোতে কিন্তু এই মুহূর্তে আজকে ভূত স্টুডিওটা লাইভ চলছে। সো এই মানুষগুলো একদমই সাধারণ, এবং সাধারণ মানুষের জীবনে কিন্তু নানা রকমের ঘটনা থাকে, আর সেই ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন ভূত স্টুডিও, রাইট। তো অনেকেই হয়তো ভাবছেন যে এত বেশি কথা বললে তো রাগ লাগে না, কথা তো বলতেই হবে, সো কথা বলার স্বাধীনতা কিন্তু প্রত্যেকেরই রয়েছে, আর কথা না বললে আসলে বন্ধুত্বটা কি করে হবে আপনার সঙ্গে আমার। সো পরের পর্ব, জি পরের পর্বে যদি আপনাকে এখানে আসতে হয়, রেজিস্ট্রেশনের কোনো বিকল্প কিন্তু নাই, RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। যাব মেহেদির কাছে আমরা তার সর্বশেষ ঘটনাটা শুনতে। মেহেদি ভাই, আমরা আপনার শেষ ঘটনাটা শুনব।
আমার শেষ ঘটনাটি হচ্ছে আর একটু বেশি রিয়েলিস্টিক, সেটা আমার ছোট বোনের সাথে হয়েছে, আমার চোখের সামনেই। তো আমার ছোট বোন এই কিছুদিন আগের এই ঘটনাটি, আমাদের বাড়িতে এরকম একটা জিনের মাঝে মাঝে সমস্যাটা হতো আমার সাথেই, তো এরকম আর সমস্যা হওয়ার কারণে আবার ফকির আসছিল কিছুদিন আগে। তো এটা আসার পরে সে এই ইয়া করে সেরকম সব কিছু বাড়ি বন্ধ দেয়, সে বাড়িটা বন্ধ দিয়ে সে চলে গেছে। তো যাওয়ার পরে ওই দিন সন্ধ্যার সময় আমার বোনের আবার একটু শ্বাসকষ্ট ছিল। এই ঘটনার মূল ছিল হচ্ছে আরও আগে, কি তার মনে হয় প্রায় 6 মাস আগে আমার বোনকে একটা সাপে কেটেছিল। তো বাইরে কাপড় নাড়াচ্ছিল, তো সে হচ্ছে বৃষ্টি আসতে তো দেখে সে দৌড়ে গিয়ে সে কাপড়গুলো আনতে গেছিল। তো সেখান থেকে পুকুরের পাড়, তো সে পাড়ের উপরে অনেক গাছ আছে, সেই গাছের সাথে দড়ি বাঁধা, তো সেখান থেকে কাপড় আনতে গিয়ে তার পায়ে একটা সাপে কামড় দিয়েছিল। তো ওই দিন রাতে আবার তাকে আমরা হসপিটালে নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ইঞ্জেকশন দেওয়া, রাত্রেবেলা হসপিটালে থাকি 2 দিন, থাকার পরে বাসায় আনি। তো ওইখান থেকে আসলে ঘটনাটার হয়তো বা সূত্রপাত যেটাকে বোঝায়, ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যখন তাকে বাসায় নিয়ে আসি, এটা হচ্ছে তার প্রায় 6 মাস পরে এই কিছুদিন আগে এসে সেই ঘটনাটি। তো তার সাপে কাটার পর থেকেই মাঝে মাঝে আমার ছোট বোনের শ্বাসকষ্ট হতো, তো শ্বাসকষ্টের কারণে ডাক্তারও দেখানো হয়েছে, মাঝে মাঝে গ্যাসও দেওয়া লাগে। তো এটা ইয়ার তারপরে যেদিন আমাদের বাসায় এসে ফকিরটা এসে বাড়িটা বন্ধ দিল, ওই দিন সন্ধ্যার সময় তার আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন সেদিন থেকে আবার অন্য একটা শ্বাসকষ্ট হচ্ছে, তো তার ভিতরে আবার একটা টুইস্ট চলে আসছে। সে বলতেছে যে আমাকে নিয়ে যাস না, আমাকে নিয়ে যাস না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তো এইভাবে এইভাবে কথাগুলো বলতেছে। তো আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে কেন এইগুলো বলতেছে কেন। এবার যে ফকিরটা এসে আমাদের বাড়িটা বন্ধ দিছিল, সে ফকিরকে আমরা ফোন দিয়ে আবার বাসায় আনাই। আনানোর পরে বলতেছিলাম যে দেখেন তো আমাদের এই বাড়িতে কি হয়েছে, যে আমার মেয়েটা তো এরকম ই করতেছে, বাড়ি বন্ধ দেওয়ার পরে তো শ্বাসকষ্ট ছিল আগে থেকেই, তো ই করতেছে, তো একটু দেখেন তো কি হয়েছে। তো ফকির তো আমার বোনকে দেখে, হাতটা দেখে যেটা বলল সেটা জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সে বলতেছে যে এই যে সাপে কাটছিল আপনার মেয়েকে আগে কখনো? বলতেছে যে হ্যাঁ সাপে কাটছিল। তো বলতেছে যে সেই সাপ থেকে যে সাপে কাটছিল ওটা ছিল একটা জিন সাপ, এবং সেই জিন সাপটা কেটে আপনার মেয়ের ভিতরে এই শ্বাসকষ্ট রোগটা দিয়ে গেছে। তো এখন তো মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কেমন যেন একটা শোনায় যে সাপে কেটে সে ইয়া দিয়ে গেছে, শ্বাসকষ্ট দিয়ে গেছে। তো ডাক্তার দেখানোর পরেও যেহেতু শ্বাসকষ্ট কমলো না, এখন বললো যে তাহলে কি করা যায়। তো বললো যে সে ফকিরটিও ভালো জানাশোনা, ফকিরটির নাম আসিফ। তো উনি বললেন যে আমার কাছে এটার একটা ইয়া আছে, আমার কাছ থেকে তিন দিন ঝাড়াবেন তো শ্বাসকষ্টটা চলে যাবে। তো উনি তিন দিন আমাদের ওখানে যাইতে হয়েছে, তো ছোট বোনকে নিয়ে, তো উনি তিন দিন এরকম ঝাড়াই দিছে। তো ওই দিন প্রথম যেদিন সমস্যাটা হলো, ওই দিন ওরকম চিৎকার করতেছে, শ্বাসকষ্ট হয়েছে আর চিৎকার করতেছে যে আমাকে ছেড়ে দে, আমাকে নিয়ে যাস না, তোর আমাকে নিয়ে যাবি কেন, আমাকে নিয়ে যাস না। এটা বলার পরে এই ফকিরটি বলতেছিল যে আপনাদের বাড়ি তো আজকে বন্ধ দেওয়া হয়েছে, আপনাদের বাড়িতে যত খারাপ যতগুলা জিন ছিল, সে জিনগুলা ছিল আসলে রাক্ষসী টাইপের ছিল আর কি। সে জিনগুলা বলতেছে যে রাক্ষসী টাইপের ছিল, তো তাদের এখান থেকে তাড়াই দেওয়া হয়েছে বলে তারা আজকে সন্ধ্যার সময় এসে এরকম উৎপাত করতেছে আপনাদের বাড়িতে, আপনার মেয়ের উপর এরকম আসর করতেছে। তো এটা বলার পরে আমার বোন ওরকম শ্বাসকষ্ট প্রায় এক ঘন্টা ধরে এরকম চিৎকার করতেছে। সে মানে শুনলে একটা অবাক হয়ে যাবেন আপনারা। তো আমার আম্মু তাকে আটকে ধরে রাখতে পারতেছে না, সে ছোট মানুষ, আমার থেকে 5 বছরের ছোট, সে ক্লাস 7-এ পড়ে এখন। তো তাকে আটকে ধরে রাখা যাচ্ছে না, 2-3 জন ঘরের ভিতরে রয়েছে, তারপরেও সে মানে টাইনে রাখা যাচ্ছে না তাকে। সে বলতেছে যে আমাকে নিয়ে যাস না, আমাকে নিয়ে যাস না, এটা বলতেছে আর এক হাত উঁচা রয়েছে, মানে মনে হচ্ছে যে কেন কোনো অদৃশ্য কোনো একটা শক্তি তাকে টানতেছে, আর সেরকমভাবে বলতেছে যে আমাকে নিয়ে যাস না। সে একাই আসলে সেটা দেখতেছিল। এবার কি করা যায়, এবার সে ফকিরকে আবার ফোন দেওয়া হয়েছে যে দেখেন তো এরকম হচ্ছে, তো আপনি কিছু একটা করেন। তো সে ফকিরে একটা মাটি পোড়া দিল, সে বলল যে এই মাটি পোড়াটা আপনার মেয়ের বিছানার নিচে দিবেন, এবং আপনার মেয়েকে চুল সবসময় ঢেকে রাখতে বলবেন, যাতে চুল না দেখা যায় সন্ধ্যার সময়, সন্ধ্যার পর থেকে যেন চুল না দেখা যায়। তো এরকমভাবে ইয়া করা হলো, তার বিছানার নিচে সেই মাটি পোড়াটা দেওয়া হলো। তো এরকম তিন দিন তার কাছ থেকে বলল সে যাতে তিন দিন ঝাড়াই নিয়ে যাবেন। তো তিন দিন এরকম ঝাড়ানো হয়েছে, হওয়ার পরে এবার সে বলছে যে হ্যাঁ আজকে থেকে ও পুরোপুরি মুক্তি পাইছে। এখন তারপরে প্রায় 1 সপ্তাহ পরে আবার এরকম হঠাৎ একটা ঘটনা ঘটছে। আমরা বাসায় সবাই রয়েছি সন্ধ্যার সময়, মাগরিবের আজানের একটু পর পরই। তো ওখানে আমার আপু শহরে ছিল, তো ওখান থেকে বাসায় ফিরতেছে, বাইরে একটা কাজে ছিল, ওখান থেকে বাসায় ফেরার পরে দরজাটা একটু খোলা ছিল, তো সে দরজা দিয়ে কথা না বলে হঠাৎ করে ঢুকে গেছে। এবার ওটা দেখে ও আবার সঠিক কেমন যেন একটা খেয়াল করছে, দিয়ে একটু ভয়ে একটা চমকে উঠে, যেমন একটা মানুষ হঠাৎ করে চমকে উঠে ভয় পায়, তো ওরকম একটু চমকে উঠে ভয় পাইছে। ভয় পাওয়ার পর থেকে আবার তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, এবং সে আবার সেরকম আগের মতন শুরু করতেছে। এখন কি এই কি করবে আম্মু বুঝতেছে না। এবার আমি সেই ফকিরকে ফোন দিছি, যদি সে ফকির বাসায় আসে সে ইয়াকে আবার চেক করতেছে, এবং চেক করার পরে বলল যে আপনার মেয়ে তো বাসার বাইরেতে, মানে আমার বড় বোন বাসার বাইরে ছিল, তো হঠাৎ করে ঢুকছে, তো ঢোকার কারণে সেই যে জিনগুলা ছিল, যে খারাপ জিনগুলা ছিল, তার পিছ পিছে ঢুকে গেছে। এখন এই ঢুকে যে আবার সে উৎপাত শুরু করছে। এখন তাহলে এটা কি করবে, আম্মু বলছে যে তাহলে আমরা এখন কি করব। তো সেই ফকিরটা বলল যে আপনি এখন থেকে যদি ঘরের কাউকে ঢুকান বা বাইরে থেকে যদি কিছু নিয়ে আসেন, তো দরজার বাইরে থেকে সেটা ছেঁকে তারপরে ভিতরে ঢুকাবেন, যেমন আগুন দিয়ে সেটাকে একটু ছেঁকবেন, ছেঁকে তারপরে ঘরের ভিতরে নেবেন, যাতে কোনো খারাপ জিনিস যাতে ভিতরে না আসতে পারে। এবার সেটা বলার পরে তারপর থেকে সেটাই করা হয়। তো তারপরে হঠাৎ যখন এটা প্রায় শেষ, মানে আমার বোন প্রায় সুস্থ, তখন আরও একটা আজব একটা ঘটনা ঘটে। সে হঠাৎ একদিন সেই ঘরে, মানে ঘরে একা একা ছিল, তো তো সে একা একা হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কী হলো, সে কোথায় গেল? ঘরের ভিতরে তো ছিল, হঠাৎ করে কোথায় উদয় হয়ে গেল? তো এরকম খোঁজাখুঁজি চলতেছে, তো বাইরে গিয়ে দেখা যায় যে সে ছিল আমাদের মানে গ্রামের বাড়ি, তো সে পাশে একটা বাগান ছিল, সে সেই জঙ্গলের কাছে ওখানে যে দাঁড়ায় আছে, বলতেছে যে তোরা আমাকে একা একা রেখে কেন চলে গেলি? এবার একা একা সে এইগুলো বলতেছে যে আমাকে একা একা রেখে চলে গেলি তোরা, এরকম কেন করলি আমার সাথে? এবার বলার পরে আমরা তো কিছু বুঝলাম না যে এটা কেন বলতেছে বা ওখানে কেন বা গেল। এবার সেই ফকের কাছে এটা জিজ্ঞেস করলাম, যে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে হ্যাঁ ইয়া ভাইয়া, যে ও তো এখানে যে এরকম উল্টাপাল্টা বলতেছে, এখন কি করা যায়? সে বললো যে আপনাদের বাড়িতে ওই জিনগুলো অনেক আগে থেকেই ছিল, গ্রামের বাড়ি তো, তো ওই জিনগুলো অনেক আগে থেকে ওখানে বসবাস করতো, আর ওদের বাসস্থান থেকে ওদের সরিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা বন্ধ দেওয়া হয়েছে, এই কারণে ওরা রেগে গেছে, রেগে যেয়ে আপনাদের উপরে এরকম ইয়া করতেছে। আর এই যে জিনটা ছিল যখন বাড়িটা বন্ধ দিচ্ছিল, সে নাকি ওই ইসের ভিতরে বাউন্ডারির ভিতরে থেকে গেছিল, বের হতে পারছিল না তখন, যার জন্য সে ভিতরে থেকে গেছে। এখন এটা ইয়ার করার পরে এই সেই ফকির বলল যে আমি আমি ইয়ার ই দেখতেছি যে কি করা যায়। দেখার পরে সেই ফকিরের মানে নিজস্ব, তার তো ফকির তো বোঝেনি মানে ইয়া করে, তো সেই তাদের নিজস্ব নাকি জিন আছে, তো সেই জিনদের দিয়ে তার সাথে কথা বলাইছে যে তুমি তো এখানে আটকে গেছো, এখন তোমাদের এখান থেকে মুক্তি দিতে পার, মুক্তি এখান থেকে তোমরা চলে যাও, চলে গিয়ে আরেক অন্য একটা জায়গায় তোমরা খাঁটি করো। এখন সে বলতেছে যে তাহলে আমরা কোথায় খাঁটি করব? সে বলতেছে যে ইয়া তুমি বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে একটা পুকুর, পুকুরের ওই সাইডে সেই জঙ্গলটি আসলে, তো বললো যে তোমরা ওই জঙ্গলে চলে যাও। এবার তারা সেই জঙ্গলে মানে সেই জঙ্গলে আর কি তারা চলে গেছে। এখন যাওয়ার পরে আমার বোনের উপরে যে আসলে ইয়া করছিল, ভর করছিল, সে তো বাউন্ডারির ভিতরে থেকে গেছে, এই জন্য সে আমার বোনটা ওই জঙ্গলের সাইডে যেয়ে বলতেছে যে তুমি আমাদের রেখে কেন চলে গেছো, মানে আমাকে রেখে তোমরা কেন চলে গেলে, আমাকেও নিয়ে যাও। এখন এটা বলার পরে তারপরে সে ফকির ওখানে আসলো, আসার পরে বললো যে আজকে রাতে এখানে অনেক কাজ করতে হবে, তো আপনারা একটু পায়েস আর সেমাই রান্না করে কচুর পাতার উপরে করে আমাকে দিবেন, দিয়ে একটা নিলিবিলি যেখানে মানুষজন না যায় ওইখানে রেখে দিবেন, মানে যেখানে মানুষজন সচরাচর না যায়, তো ওইখানে রেখে দেওয়া হলো। দেওয়ার পরে সকালে উঠে দেখলাম যে সেখানে আসলে আমরা যেগুলো দিছিলাম সেগুলো ওখানে আর নাই, আর পাতা পুতি এলোমেলো হয়ে পড়ে আছে, যেমন একটা মানে মানুষ অনেক ক্ষুধাতো থাকলে খেয়ে দেয়, যেমন একটা তন্ডভণ্ড করে দেয় সেরকম একটা জিনিস আর কি। তো আমরা দেখার পরে তো বুঝলাম যে হয়তো তারা এসে খেয়ে গেছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার বোন ভালোই আছে, তো
সুস্থ আছে।
হ্যাঁ, সুস্থ আছে।
এবং এটাই আপনার লাস্ট ঘটনা ছিল, এবং আপনার বোনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, খুব ভালো থাকবেন। এনিওয়েজ, তো আমরা আজকের সেকেন্ড যিনি গেস্ট তাকে বিদায় দিব, বাট তার আগে আপনাকে যেটা বলছি, চলছে কিন্তু ভূত স্টুডিও, এবং আমরা চাই এই ধরনের ঘটনাগুলো আপনাদের সঙ্গে কারোই না ঘটুক, তবে যাদের ঝুলিতে এই ধরনের ঘটনা রয়েছে তারা কিন্তু আসতে পারেন ভূত স্টুডিওতে পরের পর্বে। অ্যান্ড পরের পর্বে আসার প্রসেসটা অলরেডি আপনি জানেন, আবারও বলছি RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে 26969। অনেকেই বলেন যে আমি নাকি খুব ফাস্ট কথাটা বলে যাই, খুব ধীরে সুস্থে আজকে বললাম, RBS তারপর নাম তারপর লোকেশন প্রফেশন পাঠাতে হবে কিন্তু 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণপরাড়া। প্রাণপরাড়া কি চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এই কনফিউশনটা মিটবে না জানি, বাট ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ইয়াম্মি। তো ইন দ্য মিন টাইম যেটা করবো, একটা ছোট বিরতি নিব দ্বিতীয় গেস্টকে বিদায় দিয়ে, তার পরের গেস্টকে নিয়ে আমরা আবারও ফিরছি। ততক্ষণ পর্যন্ত থাকুন জয় এফএম এর সঙ্গে, কোথাও যাবেন না, শুনতেই থাকুন জয় এফএম 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning a twist hero. Pran patata.
Guys, thamo.
এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahal to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twist halo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
All right. আরও একটাবার আপনাকে ওয়েলকাম। চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট্টু বাই প্রাণ পরাটা। সো প্রাণ পরাটা চিপস কখনো মনে হবে, কখনো মনে হতে পারে আপনার বিস্কিট। সো বিস্কিট নাকি চিপস, চিপস নাকি বিস্কিট, এই ফান চলতেই থাকুক। এবং পরের অতিথি যিনি রয়েছেন তিনি কিন্তু অলরেডি স্টুডিওতে চলে এসছেন, এবং স্টুডিওতে যেহেতু তিনি চলে এসছেন দ্যাট মিনস তার কাছ থেকেও বেশ কিছু ঘটনা আমরা শুনব। এবং আশা করছি যে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই রাত বিরাতে আসলে এই ধরনের ঘটনাগুলো শুনতে ভালো লাগে, এবং সেই ভালো লাগার জায়গা থেকে অনেকে রয়েছেন, যেমনটা ধ্রুব বলছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আছেন আমাদের সাথে। অভি আলবি আছেন আমাদের সাথে কামরাঙ্গের চর থেকে। এছাড়াও আরও বেশ কিছু বন্ধু বান্ধবকে আমরা দেখতে পাচ্ছি। তো স্টুডিও জাগো এফএম 94.4 এর একটা নিয়মিত প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আপনি চাইলে আমাদের সঙ্গে খুব সহজেই কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তো রাত বিরাতে গল্পগুলো যাদের ভীষণ রকম ভালো লাগে চেষ্টা করবেন লাইভটাকে শেয়ার করতে। ফেসবুকে কিন্তু অসংখ্য বন্ধু বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কমেন্টগুলো পড়বো, এসএমএস গুলো পড়বো, বাট রাইট নাও যেটা করব, আজকের তৃতীয় যিনি অতিথি রয়েছেন তার সাথে একটু পরিচিত হব, এবং তার কাছ থেকে একের পর এক বেশ কিছু ঘটনা আমরা শুনব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
জি, আমার নাম মোহাম্মদ মাসুম।
মাসুম ভাই,
জি জি,
কেমন আছেন মাসুম ভাই?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। তো মাসুম ভাই কোথা থেকে এসেছেন আপনি?
আমি ঢাকা মোহাম্মদপুর থেকে।
মোহাম্মদপুর থেকে। তো মাসুম ভাই, প্রথম যেই ঘটনাটা শুনবো এটা আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা?
জি জি জি, আমার নিজের সঙ্গে।
চলুন আমরা ঘটনায় চলে
যাই। আমি পড়ালেখা করতাম ঢাকায়, আমি ছোটবেলায় পাঁচ অক্ত নামাজ পড়তাম। তখন আমি ঢাকা থেকে বাড়িতে গেলাম ছুটিতে, যাওয়ার পর আমি দু থেকে তিন দিন বা চার দিন কন্টিনিউ নামাজ আর পড়তেছি না। আমাকে মানে পড়তে ইচ্ছা হচ্ছে না, দুষ্টামি করতেছি। তার মধ্যে একদিন সন্ধ্যাবেলা আমার বাবা মা ওরা দুজনেই নামাজ পড়তেছে আমার বাড়ির সামনে, প্রশস্ত রাস্তা, কোনো আজে বাজে কোনো কিছু নাই, একদম ফ্রেশ রাস্তাগুলি। ওই পাশে গেটের সামনে আমাদের এক লোককে আমি দেখতে পাচ্ছি, ওনার পা দেখা যাচ্ছে, মাথাটা ওনার যেমন আসমানের সাথে লেগে আছে, এবং ওর গলার মধ্যে একটা এভাবে সাপ, এতটুকু আমি দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। তখন আমার পুরো শরীরটা ভার হয়ে গেল। তখন আমি করলাম কি, তিনবার আয়াতুল কুরসি পরে চতুর্দিকে ফু দিলাম। ফু দেওয়ার পর আমার মানে সাহসটা পাচ্ছি না, আমি আরো দুর্বল হচ্ছি। আমি এক কদম দু কদম দিতেই আমি মানে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। তন্মধ্যে আমাকে সবাই ধরে পানি পুনি দিচ্ছে, আমার জ্ঞান ফিরতেছে না। এরকম অনেকক্ষণ পানি দিতে দিতে আবার জ্ঞান আসছে, জ্ঞান আসছে। আমি আমার আব্বাকে আম্মাকে ধরে আবার চিৎকার দিয়ে এভাবে অজ্ঞান, প্রায় একটা টাইম দুই থেকে তিনবার অজ্ঞান হয়ে যায়। তারপরে আমাদের আদালত মসজিদের একজন খতিব ছিল, উনি আমাদের নানা হয় ওই খতিব সাহেবের সাথে আপনার কি 800-1200 বয়সের ইয়ারা আছে, জিন আছে। ওই নানা ভাইকে নিয়ে আসলো, আসার পর বলল যে ছেলেটা এই ব্যাপার, কী হয়েছে দেখেন। তখন পরে আমার হোসাহত আমি বললাম যে নানা ভাই, আমি কি আমাকে কে জানি এভাবে ডাকতেছে, কিন্তু ওনার গলার সাপ পেঁচানো, গলাটা সাপ, কে জানি আমাকে এভাবে ডাকতেছে, কিন্তু আমি পারতেছি না। পর উনি রাত 2:30 থেকে 3:00 সময় হাজিরা মিলেল। মিলানোর পরে উনি বলল যে তোমরা কেন আসছো ওর কাছে, ওই ছোট মানুষ, ওর কাছে কি চাও? বলল যে এই ছোট বাচ্চাটা এত সুন্দর করে ইসলাম ধর্ম, হ্যাঁ, এই নামাজ কোরআন পড়ে, ইসলাম ধর্মের মধ্যে এই ছেলেটা এত অ্যাক্টিভ, এখন এই ছেলেটা যদি আমাদের ধর্মে চলে আসতো তাহলে ওকে আমি, হ্যাঁ, আমাদের ধর্মে পাইলে তো ও এভাবেই আবাদত বন্দিগিটা করতে পারত। এটা কি কথা বলো, মুসলমান হিন্দু ধর্মে কিভাবে যাবে, মুসলমান হিন্দু ধর্মে কিভাবে যাবে, দেখো না ওর ইয়েটা আমার কাছে ভালো লাগছে, উনি নাকি ব্রাহ্মণ আসছিল, নানা ভাইয়ের কথা, উনি নাকি ব্রাহ্মণ আসছিল, পরবর্তীতে উনি আসলো, এসে আমাকে ঝাড়া টাড়া দিল, আমি এভাবে অ্যাট এ টাইম তিনটা দিন আমি আর ইয়া করতে পারতেছি না, মানে আমার ভয়টা কাটতেছে, তিন দিন পর্যন্ত আমার এই ভয়টা কাটতেছে না, তিন দিন পরে গিয়ে আমার আল্লাহর রাস্তায় আমার শরীর টরীর ফ্রেশ হয়েছে। তারপরে আমি এই যে আপনার নামাজ কোরআনটা যে ধরলাম, আজকে রাতক্ষণ পর্যন্ত আমি নামাজ কোরআন ছাই না, যদি আমি কখনো আমি এক অর্থ নামাজ স্ব ইচ্ছায় ছেড়ে দিই, আমার এই ধরনের প্রবলেম হয়, এই ধরনের প্রবলেম হয়, কারোর সাথে ঝগড়া হয় বা আমি ওই ধরনের পেঁচে পড়া যাই, আমি নামাজটা ছাড়তেই পারি না। আচ্ছা, তারপরের দিন আমি চার দিনের দিন আমি যখন স্কুলে যাই, স্কুলে আমাদের অনেকগুলো ফ্রেন্ড, আমরা একটা বেস ছিলাম প্রায় 17-18 জন একটা বেস ছিলাম, একসাথে যাই, যাওয়ার পরে আমরা ক্লাস টাস করতেছি, ক্লাস করে আমাদের তখন 2:30 বাজে, আমাদের টিফিন পিরিয়ড পড়ল খাওয়ার জন্য, তো আমরা সবাই যার যার বাড়িতে যাচ্ছি বা কেউ আমরা বাইরে খাবো এরকম, তার মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, আমরা কেউ মনে করেন আপনার 3 ফিট কেউ 4 ফিট, কিন্তু আমাদের ওই ফ্রেন্ডটা আমাদের থেকে সবচেয়ে বেশি উঁচু, আমাদের ওই ফ্রেন্ডটা সবচেয়ে বেশি উঁচু। এখন গাছে রোডের ধারে দেখতেছি আম গাছটা, এখন আম গাছটা এরকম যে মনে করেন আমরা হাত দিয়ে লাগল পাওয়ার তো কষ্টই আসে না, বাঁশ দিয়েও লাগল পাওয়াটা কঠিন, গাছে ওইটা পারতে হবে। তার মধ্যে আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর নাম হলো রুবেল, তো রুবেল করলাম যে তুই তো লম্বা আছিস, ইয়ে কর আমটা খেতে না মন চাইতেছে, কি সুন্দর আমটা পাকছে, অসুবিধা নেই, এটা আমি তোকে আমি তোমাকে পেরে দিব, তা সবাই পেরে দিব, কখন দিবে এমন কিছু বলতেছে না, সবাই একসাথে যাচ্ছি, ও আমার পেছন দিয়ে একটু আড়ি হয়ে মানে চলে আসছে, আর আমার কেমন জানি একটু ডাউট হইলো যে ব্যাপার কি, রুবেল আমাকে ক্রস করে চলে গেল, আমি আবার ওকে আড়ি চোখে খেয়াল রাখতেছি, দেখলাম যে ও হাত দিয়ে আমটা পেরে ফেললো, হাতটা একটা মানুষের হাত কতটুকু হতে পারে, কিন্তু এই একতলার উপরে বা দোতলার উপরে হাতটা ও উঠে গেল, কিন্তু আমার হাতটা ওর নজরে পড়ে গেল, নজরে পড়ে যাওয়াতে আমি কাউকে কিছু বলিনি, আমি সোজা বাসায় চলে গেলাম, যে আম্মাকে কথাটা শেয়ার করলাম যে আম্মা এই বিষয় লেজার পিরিয়ডে আসছি, সব বন্ধুরা আসছে, এখন অমুক জায়গায় একটা আম গাছ ছিল, ওই আম গাছের আমটা পাকা ছিল দেখে আমরা অনেক চেষ্টা করলাম পারি নাই, কিন্তু রুবেলকে বললাম, রুবেল আমাকে বলো যে তোমাকে আমি এটা পেরে দিব। হ্যাঁ, আমার কিছুক্ষণ হাঁটার পরে দেখি রুবেল আমার পেছনে চলে এসে আমার এভাবে আমটা পারলো, আমার রুবেলের হাত দোতলার উপরে উঠে গেল, আমি একটু দেখে চোখ নামায় ফেলছি, এমনকি রুবেল আমাকে খেয়াল করতে পারেনি, আমি ওইটা বলতেছে খিদা লাগছে তো বেশি, তাই তুমি আগে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া সেরে নাও। খাওয়া দাওয়ার পরে আম্মা আমাকে কি করলো, ঝাড়াই দিল, ঝাড়াই দেওয়ার পর আপনার রাত্রে আবার আমার জ্বর চলে আসছে, তো জ্বরটা ভালোই জ্বর হয়েছে, কিন্তু আবার সকালে আর জ্বর নাই, ওই রাত্রটাই জ্বরটা হয়েছে কিন্তু সকালে জ্বর নাই। পরের দিন আমি এটা আর মানে আবেগটা ধরে রাখতে পারিনি, আমি স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলাম, এখন বন্ধুরা খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, হ্যাঁ ওরা খুব মজা পাচ্ছে, কেউ জিনিসটা ইয়ে করতে চাচ্ছে না ওকে ধরবো এসে। তার মধ্যে আমাদের ইসলাম ধর্মের একটা ঘন্টা ছিল, ইসলাম ধর্মের ঘন্টার একটা হুজুর ছিল, উনি আবার এগুলা জানে বা ওনার সাথেও নাকি এরকম কিছু আছে টাছে, তখন ওই হুজুরকে বললাম যে হুজুর এরকম আপনাকে একটা কথা বলি, আমি কালকে একটু ভয়ও পেয়েছি, আমার কালকে জ্বর ছিল, এসে তো এখন এসে সবার সাথে শেয়ার করছে, এখন আপনাকে আমি একটু বলতে চাচ্ছি, কী ব্যাপার বলো। ওকে হুজুর এরকম রুবেল এই ব্যাপার, রুবেলের হাত তিনতলার উপরে উঠে আম পারল, কি বল। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, এটা রুবেলকে কিছু বলছো? আমি না হুজুর আমি কিছু বলিনি, আমরা সব বন্ধুরা এটা নিয়ে আলাপ করছি, যা খুব ভালো লাগলো, আমি দেখলাম আমি এই জিনিস দেখে আমি ভয় পেয়েছি, আমার রাতে জ্বর আসছে, তাই আপনাকে বললাম যেহেতু আমাদের ধর্মে এখন ঘন্টা। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের 45 মিনিট না 40 মিনিট আমাদের এখন আমি ভুলে গেছি, তখন ঘরলোকে আপনার হুজুরে আমাদের সবার এই 5 মিনিট আর 5 মিনিট পরে ঘন্টাটা শেষ হবে, তার মধ্যেই রুবেলকে ডাক দিছে। রুবেল, তুই কেন আসছিস? মানে তুই তাই গেলা, তুই কেন আসছিস? কে হুজুরে? ওকে বলতেছে। এখন রুবেল এইভাবে এভাবে মাথা নিচু করে আছে। রুবেল কেমন জানি ও এরকম একটা শব্দ আসছে, শব্দ আসছে। আমরা আরো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমরা চিৎকার করে ক্লাসরুম থেকে বাইরে হয়ে আসলাম। হ্যাঁ, মানে চিৎকারটা অত চিৎকার না, মানে আমাদের ক্লাসরুম থেকে বাইরে হইতে যে একটা চিৎকার আমরা আর কি হুজুরকে রেখে চলে আসছি। তখন হুজুর ওকে কি জিজ্ঞেস করলো যায় না, পরে আবার দেখি যে হুজুর অফিস রুমে চলে গেল। অফিস রুমে রুবেলকে ডাকছে আবার, রুবেল আসো। কিন্তু হুজুরে কথা বলে ওর সাথে এভাবে, তুই কেন আসছিস? কেন এখানে? এখানে তো তোর কাজ নেই, তুই এখানে আসছিস কেন? এটা একবার ক্লাসও জিজ্ঞেস করলো, প্লাস আবার ওনার রুমে উনি নিয়ে জিজ্ঞেস করলো, তোর এখানে কাজ কেন আসছিস এখানে? হুজুর খেলে এই কথাটা বারবার বলে। তখন আমরা বলি, ব্যাপার কি? হুজুর খেলে এটাই বলে, আর তুই কিছু জিজ্ঞেস কর না, ঘটনা কি? তখন বলতেছে যে তুই কি এখানে থাকবি না চলে যাবি? এরপর দিন থেকে রুবেলকে আজকের এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে আর পাচ্ছি না। ওর বাসা কোথায়? ওর বাসা আমরা চিনি না, ওর বাসা কোথায় ওর তো আমরা চিনি না। ও মানে জিন, হ্যাঁ জিন পড়ালেখা করতে আসছে। ও আপনার একটা সময় নাকি মাদ্রাসায়ও ছিল কিছুদিন, তারপর ওইখান থেকে চলে আসছে স্কুলে, স্কুল থেকে পড়ালেখা করবে। তখন ওই হুজুরে জিজ্ঞেস করার পর পরের দিন থেকে ও আর আসে না। এখন এই আমার নানা ভাইকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম এই হুজুরকে নিয়ে যে আমার বিষয়টা এই ব্যাপার। তখন বলতেছে হ্যাঁ, রুবেল নামে একটা ছেলে, ওকে আম্পায় রাখা হয়েছিল, ও জিন, ওর হাতটা এত উঁচু ছিল এই কারণে ওর জ্বর উঠছে। তখন নানা ভাই বলতেছে আচ্ছা আমি বিষয়টা বুঝতে পারতেছি, আর টেনশন করতে হবে না, আমি দেখব বিষয়টা, আমি দেখব। পরে আমাকে বিভিন্ন সুরাকারাত পরে আমার কাছে গাটা বদ্ধ করার জন্য কিছু দিয়ে দিল, আর এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই। একটা কথা কি, আমি কখনো যদি নামাজটা ছেড়ে দেই তখন আমি আর মানে আমার খুব সমস্যা হয়ে যায়, খুব সমস্যা হয়ে যায় ওই ঘটনাটার পর থেকে। এরপর দিন থেকে যে আমি এভাবে আছি, আল্লাহ আমাকে এখনো সুস্থ রাখছে, ভালো রাখছে, আমার কোনো সমস্যা হয় নাই।
অলরাইট, এবং এটা আপনার প্রথম ঘটনা?
এটা আমার প্রথম,
চমৎকার। এবং আসলে মানে আপনি ধরুন যারা শুনছেন এই মুহূর্তে বা যারা দেখছেন, ধরে নিন আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি একটা সময় পরে জানতে পারলেন যে আপনার যে ক্লাসমেট সে আসলে মানুষ নয়, এবং তার কিছুদিন পর তাকে তিনি আপনি তাকে আর আপনি ক্যাম্পাসে দেখতে পারলেন না বা ক্লাসে দেখতে পারলেন না। ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আমরা আবারও আমাদের যিনি সর্বশেষ অতিথি তার কাছে আমরা যাব। বাট তার আগে আবারও আপনাকে একটু মনে করিয়ে চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রাত্রুবাই প্রাণ পোটাডা। ফয়সাল আছেন আমাদের সঙ্গে এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছে মনির, এবং সপ্তাহে কি এই অনুষ্ঠানটা একদিন হয়, যে প্রতি বৃহস্পতিবার রাতে হয়ে থাকে 10টা থেকে 12টা পর্যন্ত। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে মোনায়েম, বলছেন মুভি দেখার প্ল্যান ছিল বাট ফেসবুকে স্ক্রল করতে করতে ভূত স্টুডিও দেখে টিউন করে ফেলেছি সেই রাত 10টায়, এখন অব্দি আছি। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সবুজ, দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের সাথে তন্ময়, এবং তন্ময় বলছেন যেটা গত পর্বে আমরা দেখেছিলাম বেশ কিছু বন্ধু ছিল, এবং আজকে পর্বে আজকে আমি আমার বন্ধুকে দেখেছি, মেহেদির বন্ধু তিনি, থ্যাংক ইউ সো মাচ, এবং তার কাছে বেশ ভালো লেগেছে। আরও অনেকেই রয়েছেন, যেমনটা হিমেল আছেন আমাদের সাথে, তানভীর জয়েন করেছেন, সজীব বলছেন তিনি শুনছেন এবং তার কাছে বেশ ভালো লাগে এই অনুষ্ঠানটা, ধন্যবাদ। সো একইভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভালো লাগা মন্দ লাগা যে কোনো ফিডব্যাক কিন্তু আপনার মানে আপনি আপনার জায়গা থেকে করতেই পারেন, যে কোনো মেসেজ আপনি আমাদেরকে দিতে পারেন যে অনুষ্ঠানে এই ধরনের গল্প ভালো লাগে। অনেকেই যেটা আজকে বলছিলেন যে ব্ল্যাক ম্যাজিকের কোনো ঘটনা আজকে শোনাবো কিনা, লেটস সি। আমাদের অতিথি যিনি রয়েছেন সর্বশেষ, তার কাছ থেকে আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ঘটনা আজকে শুনতে পাই কিনা তার জন্য আপনাকে করতে হবে অপেক্ষা। এবং পরের পর্বে অনেকেই রেজিস্ট্রেশন করার প্ল্যান করছেন, অনেকেই ফেসবুক লাইভেও দেখছিলাম যে রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করছেন। না, ফেসবুক লাইভে আসলে রেজিস্ট্রেশন করার কোনো প্রসেস নাই, যদি আপনি এখানে আসতে চান তার জন্য যেটা করতে হবে মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, পাঠাবেন 26969 নয় নম্বরে যেভাবে আজকে মাসুম ভাই এসছেন মোহাম্মদপুর থেকে তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা শেয়ার করার জন্য। মাসুম ভাই, এখন আমরা কোন স্টোরিটা শুনছি?
হ্যাঁ, আমি এখন যাচ্ছি আমার বাবার একটা হিস্ট্রি শুরু করতে পারি।
জি,
যে আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার ছিল। আমার বাবা খুবই কালো ছিল, কালো বর্ণের ছিল। এখন আমার বাবাও খুব সৎ এবং খুব সাহসী, খুব আল্লাহওয়ালা একজন ফরেজগার লোক ছিল। তখন এগুলো আজ থেকে 40 বছর আগের কথা, আজ থেকে 40 বছর আগের কথা, এমনকি 40 বছর আগের সেই সিনারিটা আমি ফেস টু ফেস দেখছি। আচ্ছা, এখন আমার বাবা অফিস থেকে আসতো, ওই সময় বাড়িঘর খুব কমই ছিল, এখন যেরকম ঘনবসতি এত ঘনবসতি ছিল না। অফিস থেকে আসতো, দেখতাম যে আমাদের বাড়িটার পাশে দিয়ে একটা বড় তাল গাছ আছে, তার পাশে আছে আপনার একটা পুকুর। পুকুরটা আজ 10 বছর হয় পুরানো হয়ে গেছে, তাল গাছটাও কেটে ফেলছে, কিন্তু ওই বারঝাড়টা আজও আছে, বারঝাড় আজও আছে। এখন আপনার ওই অঞ্চলে দেখা গেল যে আপনার 40 বছর আগে কি মাগরিবের আজানটার সাথে সাথে মনে করেন যেন কেমন হয়ে যেত, যে রাত 12টা বাজে এমন হয়ে যেত, বিদ্যুৎও কম ছিল। আমার বাবা যখনই আসতো দেখতাম যে প্রচণ্ড পয় পরিষ্কার করতো, মানে প্রচণ্ড মানে ঝাড়া মোছা করতো, এগুলা মানে একটু দেখলে বিরক্ত হয়ে যেতাম যে কি রে তুমি এখন মশলা আবার এখনই করতেছ, কারণটা কি? আসলে কারণটা হলো যে বাবা আসতে সময় ওই যে বাঁশঝাড়ের মধ্যে মানে যেন বাঁশগুলা ভেঙে ফেলতেছে, পিটাইয়া ভেঙে ফেলতেছে, এরকম কিচির মিচির আওয়াজ শুধু আব্বা আসতে সময় এই জিনিসটা হইতো, কই আপনি বা আমি গেলে কারোর সময় এটা হচ্ছে না। আব্বা প্রায় তখন রাত 10টা না সাড়ে 10টা বাজে, 3 থেকে 4টা গ্রাম ওই মহল্লাতে, 3 থেকে 4টা গ্রাম।
জি,
তখনই আব্বা করল কি, এই বাঁশঝাড়ের সামনে আসতেছে, তখন আমরা শুয়ে আছি, একটা হাতে লাঠি নিয়ে পুরা বাঁশ গাছটাকে আব্বা মারতেছে, বাঁশের উপরে লাঠি দিয়ে বাড়ি দিতেছে, কি বলতেছে আমরা কিছু বুঝতেছি না। এভাবে করতে 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 মনে করেন যে আব্বা প্রত্যেক দিন সকালবেলা পুকুরে যায় গোসল করবে, এখন পুকুরে যায় গোসল করবে, লাক সাবান দিয়ে গোসল করবে। এখন গোসল যখন করতেছে, তার মধ্যে আমার এক জেঠিয়াম্মা আমার জ্যাঠা নাই, জেঠিয়াম্মার ছায়া ধরে উনি আসছে, আসে আমার বাবাকে করলো কি, পুকুরের মধ্যে এভাবে বাবাকে ধরে পানিতে ডুব খাওয়াচ্ছে, আমার বাবাও জেঠিয়াম্মাকে ধরে এভাবে ডুব খাওয়াচ্ছে। তখন এটা আমার এক চাচি আম্মা জানালা দিয়ে দেখতেছে যে এরকম ভাইয়ের কার সাথে জানি পুকুরের মধ্যে এরকম ইয়ে করতেছে, পানি পুরা থই থই করতে আছে। পরে আমার মা চলে আসছে আমাকে নিয়ে দেয়, এরপরে আমার আম্মা আসার পরে বলতেছে যে আপনি উঠে আসেন। আমার মা আবার একটু ফরেস্ট গার্ড ছিল, হ্যাঁ, তো এখন বাবাকে কিছুই মানে ইয়ে করতে পারতেছে না, মানে আমার মা উপরে দাঁড়ানো আছে, তার মধ্যে আমার বাবা দেখতেছি ওই যে সাদা কাপড়ের মহিলাটাকে পানিতে এভাবে চুবা দিচ্ছে, আবার উনি উঠে আবার আমার বাবাকে চুবা দিচ্ছে। তখন দেখা গেল যে অনেকক্ষণ করার পর আমার মা যে যখন আমার বাবার হাত বেড়ে ধরছে, তখন দেখে মানে আমার বাবা কি হয়ে গেল, হাতটা ছেড়ে দিল, মানে এনার্জিটা চলে গেছে আমার বাবার কাছ থেকে, ওই জিনিসটা চলে গেল, বা ওনাকেও আর দেখা যাচ্ছে না, জেঠিয়াম্মাকেও আর দেখা যাচ্ছে না। তার মধ্যে আব্বাকে তুলে নিয়ে আসছে, আসার পরে আব্বা বাসে আসছে, আর এখন অফিসে যাবে, আব্বাটা খুব ক্লান্ত হয়ে গেছে, যাইতে পারতেছে না, অফিসে যাবে ক্লান্ত হয়ে গেছে আর যাইতে পারতেছে না। তার মধ্যে আম্মা কিছু দোয়া টোয়া পরে বলো যে আপনি যান অফিসে, আর সমস্যা হবে না, আপনি যান। তো অফিসে সুন্দরভাবে গেছে, সন্ধ্যার সময় আবার আসছে, আর সেম কাহিনী, সন্ধ্যার সময় আসছে অন্য জায়গা দিয়ে ঘুরে, তাও এখানে এদিকে তুলা গাছ, এই পাশে আবার বাঁশ গাছ। এখন তুলা গাছ আর বাঁশ গাছ দেখা গেল যে আপনার তুলা গাছ থেকে বাঁশ গাছের ডিস্টেন্স হলো ওয়াকিং ডিস্টেন্স, তো বিশাল না ওয়াকিং ডিস্টেন্স। এই ওয়াকিং ডিস্টেন্সে দেখা গেল যে এভাবে পা দুটো এভাবে দিয়ে ক্রস করে আমার বাবার এদিকে পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তখন বলতেছে কে তোরা? বাবা এটা নিচে দিয়ে আসতে চাচ্ছে, আসতে দিচ্ছে না, মানে অনেক কিছু করতেছে। আবারও ওইখানে করলো কি আব্বা, ওই ওইটা আবার আমি দেখি নেই, ওইটা আমি আবার দেখি নেই, ওইটা আব্বা করলো কি ওদেরকে আবারও কিসের ওই লাঠি ভেঙে ওইখানে আব্বা আব্বার মতো করে পিটিয়া পুটিয়া ঘরে চলে আসছে। আসছে আর আবার ঘরে আসার পর আব্বা মানে কথার টোন চেঞ্জ হয়ে গেল, মানে স্বাভাবিক না, কথার টোনটা স্বাভাবিক না। তখন আম্মা বলতেছে যে আপনি আবার ইয়ে করলেন, আবার ওদিক দিয়ে আসছেন কেন, আপনার কাছে কেন ওরা আসে বারবার? আম্মা আব্বাকে বলতেছে আপনার কাছে কেন ওরা আসে বারবার? আব্বা খালি কেমন জানি কথাগুলি বলেন, কথাগুলি ভয় লাগে, ভয় লাগে। তার মধ্যে আব্বা আবার বাহির হইয়া যায়, বাহির হইয়া কোথায় জানি এই রাত দুইটা তিনটা পর্যন্ত হাঁটাহাঁটি করে আবার ঘরে আসে। এবার রাত্রে আব্বার প্রচণ্ড জ্বর আসে, কিন্তু জ্বর যে আসে এটা জ্বরটা থাকে না, কিছুক্ষণ জ্বরটা থাকে আবার আব্বারটা চলে যায়। সকালবেলা আবার গেছে পুকুরে গোসল করতে, আবার সেম টু সেম জেঠি আব্বা আবার আসছে, আইসা আব্বাকে আবার এই পুকুরের মধ্যে টেনে মাছ পুকুরে নিয়ে গেল। এই পুকুরের কাহিনীটি আবার আমি দেখতেছি, কিন্তু ওই যে বাহিরে যে মারামারি করতেছে ওইটা আমি দেখিনি। তারপরে আম্মা আবার চলে গেল, যাই আব্বাকে ধরে নিয়ে আসছে। আসার পরে আবার করলো কি, বাড়ির পাশে কিছু ওই যে আপনার কবিরাজ বলা হয় না, কবিরাজদেরকে ডেকে নিয়ে আসলো। ওরা করলো কি আমাদের বিল্ডিংয়ের চারকোনার মধ্যে কি করলো করে এগুলা ইয়ে করে দিল আব্বার সাথে, আব্বাকেও কি কি করলো। করার পর প্রায় আব্বা মনে করেন যে এভাবে মাস তিন মাস ছয় মাস ঠিক আছে, কিন্তু আমাদের আমার বাবার যে ভিটাটা, আমার বাবার এই ভিটাটা কিন্তু আমরা আজও পর্যন্ত কিছু করতে পারিনি, ওটা কিছু করাও যায় না। আমার বাবা যে ভিটাটা মানে যে এটাকে বলা হয় উত্তর ভিটা, সে উত্তর ভিটাতে আমরা কিন্তু এখনো পর্যন্ত মানে ওই বাবার ভিটার উপরে যে দোতলা তিনতলা চারতলা করব সেটা কিন্তু পসিবল না, কেন জানি ওই কাহিনীর পর থেকে করতে পারিনি আমরা। অলরেডি আমাদের দেখা গেল যে বাবার ভিটার অপোজিটই যদি করি করতে পারে, কিন্তু ওই বাবা যে রুমটা থাকতো বা যে ভিটাটায় থাকতো মানে যেটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির আর কি, যে মনে করেন বাবা এই রুমটাতে থাকতো, এই জায়গাটার মধ্যে আমরা কিছু করতে পারিনি, কিছু করতে পারি না। তার মধ্যে একদিন আব্বাকে স্বপ্নে দেখালো যে তুই এই ইয়ে কর, কি জানি বলে এটাকে কি বলে, ওই ছাগল না গরু কোথায় একটা ইয়ে এরকম একটা কূপ বলে না কূপ, হ্যাঁ এই কূপের ওইখানে নিয়ে কি ছাগল না কি একটা গরু জব করে পুরাটাই ভাবে ফেলাই দিতে বলছে। আব্বা এগুলাকে মানে অ্যাকসেপ্ট করে না, বিশ্বাস করে না, ও আমার সাথে দুষ্টামি, মানে উনি খুব এক্সাইটেড তো উনি এগুলা ইয়ে করে, কিন্তু এই যে বলছিল যে তুই যদি এটা করস তাহলে কিন্তু কি তোর কাছে আর ভিড়বো না আমরা, আসবো না, কিন্তু আব্বা এটা করে নাই, কিন্তু করে নাই যে আমার মাটাও চলে গেল বাবাটাও চলে গেল, কিন্তু দেখলাম যে আমাদের ওই ভিটাটার মধ্যে কিছু করতে পারি না।
আচ্ছা করতে গেলে কি কি প্রবলেমে
প্রবলেমটা হয়, মানে আমরা সব দিকে করে কিন্তু ওই জায়গাটা করতে গেলে যে আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না, ওই জায়গাটা তো আপনি আপনি ভাইয়া আমি ভাইয়া আমরা গেলাম না করতে, হঠাৎ করে আপনি ওটা বলতেছেন এটারে কর, আমি ওইটা বলতেছি এটার, আমরা ওইটার ভিতরে যাই একসাথেই যুক্তি করে গেলাম, ওইখান থেকে ধাবিত হয়ে আসবো, অনেকবার আগাইলাম কিন্তু হয় না, কেন জানি পারতেছি না। আমরা ওইটার ভিতরে আমরা যতবারে টাকা নিয়ে যাচ্ছি যে ওইখানে কিছু করব, আবার ফিরে আসতেছি, পরে আমরা করি গিয়ে আব্বার ভিটাটারে এইভাবে রেখে আমরা এই পাশে করতেছি, এটা কেন জানি মানে আমরা ওইখানে কিছু একটা ইউ করতে পারি না, ঘর করতেই পারতেছি না, ওইটা আব্বাটা যেমনি আছে এভাবে রেখে দিলাম। এখন বিষয়টা হলো যে আমাদের যে দেখার মধ্যে যে আসলে যে জিনিসটা আব্বার কাছে চাইছে ওই জিনিসটা যদি আব্বা পূরণ করে দিত তাহলে হয়তোবা আমরা এখন ভালো থাকতাম। সেম এটা আমার দ্বিতীয়টা শেষ। আমার আরেকটা আছে যে এটা আমার আপন মেজ বাবির,
আসবো, আমরা এই জায়গাটাতে আসবো, বাট ব্যাপারটা খুবই উইয়ার্ড। এরকম যদি হয় যে আপনি আপনার নিজের একটা জায়গা, সেই জায়গায় আপনি চাইলেই একটা বাড়ি করতে পারছেন না, নতুন করে কোনো কিছু নির্মাণ করতে পারছেন না, ব্যাপারগুলো খুবই অদ্ভুত। এবং সেই অদ্ভুত ঘটনাগুলো, অদ্ভুতের ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের ভূত স্টুডিও, যেটা প্রত্যেক বৃহস্পতিবার রাতে হয়ে থাকে, স্টুডিওর আশপাশে ভূতেদের আনাগোনা। এবং আশা করছি আজকের মাসুম ভাইয়ের গল্পগুলো বেশ ভালো লাগছে, ইভেন আমার নিজেরই বেশ ভালো লাগছে, প্লাস ভয়ও লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আজকের ঘটনাগুলো। তবে কিছু ফিডব্যাক নিতেই চাই, যেমনটা সাজ্জাদ খান আছেন আমাদের সঙ্গে, রাজীব বলছেন ঘটনাগুলো তো বেশ ভয় লাগছে, রংপুর থেকে তিনি রয়েছেন, সানি আছেন আমাদের সাথে, এদিকে সিফাত আহমেদ বলেছেন তিনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি বাইজিদ শাকিল জয়েন করেছেন সিলেট থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, হাবিব খান আছেন আমাদের সাথে, সৈকত নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম সৈকত রয়েছেন আমাদের সাথে, এদিকটাতে দেখতে পাচ্ছি আরাফ, আচ্ছা আরাফ হোসাইন তিনি আছেন আমাদের সাথে আবুধাবি থেকে, ফেসবুক লাইভের থ্রুতে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আছেন আমাদের সাথে, একটা অভ্যেস হয়ে গেছে এখন ভূত স্টুডিও না শুনলে ভালো লাগে না, থ্যাংক ইউ সো মাচ, এবং চোখ বন্ধ করে ঘটনাটা শুনছি এবং বেশ ভালো লাগছে। রমজান আহমেদ বিপ্লব জয়েন করেছেন, নিজেকে রাত দশটার আগে থেকে রেডি করে রাখি, কোনো কাজের প্রেশার নেই না এবং এই মুহূর্তে শুনছি ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। ওমর ফারুক সহ আরো অনেকে রয়েছেন আমাদের সঙ্গে, আপাতত এই মুহূর্তে আমরা তার পরের ঘটনাটা শুনবো। এবং এই ঘটনাটা আপনি বলছিলেন যে আপনার আত্মীয়র সঙ্গে ঘটে যাওয়া, চলুন আমরা ঘটনায় চলে যাই।
জি, আমার মেজো ভাই, আমার মেজো ভাই বিয়ে করছিল আপনার 90-তে, এখন ভাবি 87-এ ভাবি বাড়ির পাশ দিয়ে আরেকটা ফুফুর বাড়িতে যাচ্ছে। এখন বিষয়টা হলো যে আমাদের ঢাকা শহরে যেরকম অনেক বস্তিতে দেখা গেল না যে কিছু ময়লা আবর্জনা এলোমেলো হয়ে থাকে, এরকম প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা এলাকাতেই
সব জায়গাতেই
কিছু না কিছু এলোমেলো থাকে। তো এখন দেখা গেল ভাবি আসরের টাইমে যাচ্ছিল, তখন উনি আনমেরিড, আসরের টাইমে যাচ্ছিল ওনার ফুফুর বাড়িতে, তখন ওই পাশে কিছু ডাস্টবিন ছিল, এরকম ইয়ে ছিল আপনার কাঁচা কাঁচা ল্যাট্রিনগুলা ছিল। তার মধ্যেই ভাবি এখানে কিসের সাথে জানি একটা ধাক্কা খেলো, পায়ের মধ্যে কি জানি একটা ধাক্কা খেলো, এটা হলো যে জাস্ট একটা উসুলা, একটা উসুলে আর কি, যে জিনিসটা শোয়ার হইলেও চলে আসছে। এখন আসছে আর ভাবি ফুফুর বাড়ির থেকে কি সুন্দর করে খাওয়া দাওয়া করে আসছে, রাত্রে আসছে, এখন এবার আস্তে আস্তে এটাকে রূপটা ধরা পড়ে, কিন্তু দেখা গেল আমাদের কাছে কারোর কাছে ধরা পড়ে না, শুধু এটা ভাবিকেই গ্রাস করে, এটা আপনি আমি আমরা কেউ ট্যাপ পাই না। আচ্ছা, এমনকি এই খবরটা আমরা 90-91 আমরা আসা আপনার 95-96 এসে আমরা এটার প্রুফটা হাতে নিই যে কি হয়েছে। ভাবির সাথে যেই জিনটা চলে আসছে, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার একটা জিন ফ্রেন্ড ছিল রুবেল, সেম টু সেম নাম, ভাবির সাথে যেই জিনটা আসছে, হ্যাঁ ও ভিক্টোরিয়াতে পড়ে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে, ওর নামও রুবেল, এখন ও আমার ভাবির সাথে সম্পর্ক। আমার ভাইয়া দুবাই থাকতো, কিন্তু আমার ভাইয়া যখন ইয়ে থেকে বিদেশ থেকে আসতো তখন ওই রুবেল ডিস্টার্ব করত, আমার ভাবি আমার ভাইয়ার কাছে থাকতে চাইতো না, আমার মা ছিল, তারপর ভাবি আপনার এই মোটা হয়ে যেত, এই মোটা হয়ে যেত, আবার যখন আপনার 2-3 দিন পরে আবার শুকিয়ে যেত, আর যখন ওই জিনিসটা শোয়ার করে তখন আমার ভাবি কি করে, আপনার এত বড় অ্যালুমিনিয়ামের কলস আছে না, এই কলসটাকে এভাবে এক হাতে ধরে ধরে এভাবে কলসে পানিটা পুরা খেয়ে ফেলতো, আর সে উলুঙ্গ হয়ে যেত, উলুঙ্গ হয়ে কোথায় যেত মানে এই যে এইভাবে রাস্তা দিয়ে যে দূরে চলে যেত, তাকে মানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ত না, দেখা গেল যে এখান থেকে 4-5-6 মাইল দূরে চলে যেত। এখন ওই আমার মা 2010 মারা যায়, কিন্তু আমার মা মনে করেন যে ওনাকে এই তালাশিগুলো আমার মা করছে না, আমার কারণে ছিল। পরে ভাই আমি আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা দুটা ভাই এই রাত প্রায় এভাবে করে ভাবি কি আমরা 4-5 বছর দুইটা ভাই দেখলাম, প্রত্যেক রাত্রেতে শনিবার মঙ্গলবার হইলেই ঝামেলাটা হয়। তো আমি আপনার দুই ভাই আবার রাত্রেও পাহারা দেয়, আবার দেখা গেল যে ও দিনের বেলা ওর কাজে চলে গেল বা হয়তো বা আমি ছিলাম, মার সাথে থেকে ভাবি গিয়ে যেতাম, না হলে কি করতো, কাউকে মারতো না, কাউকে মারতো না। শনিবার মঙ্গলবার হলো অটোমেটিক ওনার চোখ মুখ মানে যে কোনো কিছুতেই মানে খুব বিকট হয়ে যায়, আর প্রচন্ড পরিমাণ কলস দিয়া পানি খাবে, খালি গায়ের কাপড় এভাবে টেনে টেনে ফালাই দিবে। এখন আমরা লজ্জা পেতাম যে মামা চাচা জ্যাঠা চাস্তো ভাইটে আছে কি একটা ভাবি, এগুলো কি করতেছে, উলুঙ্গ ছুলুঙ্গ হয়ে যাচ্ছে, একটা লজ্জার বিষয় না। দেখলাম যে ওই ডাক দিতে গেলে উনি দৌড় দিয়া চলে যেত, কোথায় চলে যেত, নদীর ধারে চলে যেত, নদীর ধারে চলে যেত, ওইখানে গিয়া ফিট হয়ে যেত। তারপরে খোঁজাখুঁজি করে আনতাম উলঙ্গ, পরনে কোনো কাপড় সে থাকতো না, খালি বলতো যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। আমার মাকে বলতো যে আমাকে তুই কেন, আরে তুই এত বড় নামাজ কোরআন পড়স, তুই আমাকে কেন ডিস্টার্ব করস, ডিস্টার্ব করিস না তুই আমাকে, আমাকে ছেড়ে দে আমার মতো করে, আমি চলে যাই। আম্মা ওইটা বলতেছে তোকে আনছে আমার ছেলের জন্য, আমি আমার ছেলের জন্য তোকে রক্ষা করব না, তুই কি বলিস এই কথা, তোকে কেন আমি ছেড়ে দিব, আর কার ঘরে আসছিস তুই জানস। অনেক এরকম করতে করতে আমাদের 4-5 লক্ষ টাকা গেছে। আমরা বিভিন্ন কবিরাজের কাছে গেছি, কেউ কোনো সলিউশন দিতে পারে না। পরবর্তীতে জৈনপুর হুজুর, জৈনপুর হুজুরের নাম তো হয়তোবা শুনছেন, বা জৈনপুর একজন হুজুর আছে, ওনার সান্নিধ্যে গেলাম। যাওয়ার পরে ওনার এখান থেকেও মোটামুটি তালাফি নিলাম, কিন্তু শনি মঙ্গলবারে দেখলাম যে যত হুজুরের কাছে যাচ্ছে শনি মঙ্গলবারটা কেউ বন্ধ করাতে পারে না। আমাদের ঘরের মধ্যে এক এক ইট পড়ে, কিন্তু ইটগুলো মাটিতে দেখি না,
বাট আওয়াজ শুনতে পাই,
আর আওয়াজ মানে আওয়াজ তো থাকা যায় না, কানের ভিতরে মনে করেন হেডফোন দিয়ে রাখলো, যেমন ইটের আওয়াজে ঘরে থাকতে পারি না। ইটগুলো হচ্ছে পরে দিয়া আমি আমার বড়টা দুই ভাই দুই দিক দিয়ে কথা হইলো যে আপনার কেউ, আমি বটি নিয়ে বাহির হয়েছি, ও একটা লাঠি নিয়ে বাহির হয়েছি, যে দেখি কে ইটগুলা মারতেছে। আমরা ভাবতাম যে অন্য কেউ হয়তো পাড়ার কোনো দুষ্ট ছেলে টেলে কোনো, কিন্তু এখন এভাবে করতে হতো রাত 3-4 পর্যন্ত অ্যাট এ টাইম এই ইটগুলা মারে, এমন ইটের আওয়াজগুলোকে আমরা সকালে উঠে যেয়ে দেখতাম যে আমাদের টিনের চালে কোনো চালটা কোনো ইয়ে হয়ে গেল কিনা, ট্যাপা হয়ে গেল কিনা, ছিদ্র হয়ে গেল কিনা, বা ইটগুলো কোথায়। এক একটা বড় ইট, ইটের আওয়াজ, একটা ছোট ইটের আওয়াজ এটা উপলব্ধি করা যায়, একটা বড় ইটের আওয়াজ সেটাও উপলব্ধি করা যায়। এখন দরজাটা খুললে ভাবিকে পাওয়া যেত না, এখন ভাবিকে আমার সাহস হয়ে গেছে, আমি এই সুরাকারাত পুরো ভাবির সামনে, ভাবির এটা যখন আসতো তখন মানে আমার পুরো পশম টশম কাটা কাটা দিয়ে উঠতো, খালি বলতো যে নাম ধরে বলতো, এই সবুজ মাসুম তোরা আমারে বেশি জ্বালাইতেছস, বেশি জ্বালাইতেছস, তোদের ভালো হবে না, তোদের ভালো হবে না, তোদের আমি বড় ক্ষতি করে দিব, কিন্তু এটা সত্য, এটা ইউনিভার্সাল ট্রুথ যে আমি সাফারার। ওই যে একটা কথা বলতো যে তোদের আমি ছাড়বো না, তোরা আমাকে কেন জ্বালাচ্ছস, তা এখন আমার ভাইয়ের বউ চলে যাবো, আপনি আমি কি এটা মেনে নিব নাকি, কিন্তু আমার উপরে ক্ষতি আমার আমাকে ক্ষতি করছে বা ক্ষতি করতেছে এখন। তারপরে দিয়ে আপনার এই কবিরাজের কাছে নেওয়ার পর অনেক কিছু দিলাম, দেওয়ার পরে ভাবি ভালো হয় না, লাস্ট পর্যায়ে আমার মা সে সবাইকে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় আমার মা নিজেই করলো কি আপনার, আমার মার নানাও ছিল কারিসাপ, হ্যাঁ পিরাউলিয়া টাইপের ছিল, মা করলো কি একটা রুমের মধ্যে কি জানি করে মা নিজে ওইখানেই পসরাপ পায়খানা, মানে মা নিজে একটা ইয়ে করলো আর কি, করলো করা কি জানি তদবির করলো। করার পরে মা বললো যে এই আমার শেষ ট্রিটমেন্ট বউ, আমি আমার ছেলের জন্য তোকে বাঁচাতেই হবে, দিলাম এই আমার মার এই তদবির তালাফিতে আল্লাহর রহমতে এখন সে ভালো আছে, কিন্তু ভালো আছে আমার ভাবিটার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ব্যারিস্টার, ছেলেটা ইস্টার্স্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে, কিন্তু বিষয় হলো যে ভাই আনহ্যাপি, ভাইটা আনহ্যাপি,
ইভেন আপনি নিজেও বলছিলেন যে আপনাকে
আমি নিজেও সাফারটা বলতে কেমন, আসলে যে আমরা আমার ভাবিটা কষ্ট পাবে এটা তো কোনো দেবর চায় না। এখন ভাইও থাকে বিদেশ, দুইটা ভাই ইয়ে করছে, এখন দেখা গেল যে আমরা এতটা কন্ট্রোল করতাম, উনি কোথাও সুযোগ পেতেন, উনি চাইতো যে দরজাটা খুলে দিয়ে আমি চলে যাই, কিন্তু আমরা দরজাটা বন্ধ করে রাখতাম, সুরাকারাত পুরো ওনাকে ফু দিয়ে রাখতাম, ওই বিভিন্ন কবিরা যে বিভিন্ন জিনিস দিত এগুলো ওনার পাশে রাখলে ওইটা আর আসতে পারবে না, ওইভাবে কি ওনাকে একটা ইয়ে করতাম, গার্ড করতাম। এখন ওই গার্ডটাই উনি বিরক্ত হয়ে বলতো, যাই মাসুম সবুজ তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আমি ছাড়বো না। কিন্তু এফেক্টটা আমার উপরে হয়েছে, যে এফেক্টটা আমার উপরে হয়েছে কি, আমি কুঠি কুঠি টাকা কামাচ্ছি। আমার কুঠি কুঠি টাকাটা মানে আপনার স্থায়ীকরণ 6 মাস 7 মাস, তারপর আমি আবার মনে করেন শূন্য হাতে চলে আসি। মানে উনি উনি আমাকে যখন উনি টের পায় যে আমি কুটি টাকার মালিক হয়ে গেছি, এরপরের দিনে আমার সব চলে যায়। এটা হইল আমার
রিয়েলিটি। রাইট, এবং আমরা চাই যে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পান এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেফ রাখুক। আমরা যাব আবারও হচ্ছে মাসুম ভাইয়ের কাছে আমরা যাব, বাট তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ভূত স্টুডিওতে অনেকদিন পর বেশ কিছু অন্যরকম এক্সপেরিয়েন্স আজকে আমরা শুনছি এবং আই হোপ এক্সপেরিয়েন্সগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগছে। ডক্টর মোনা আছেন আমাদের সাথে এবং তিনি যেটা বলছেন যে এইমাত্র যেই ঘটনাটা শুনছেন তিনি, মানে একটু আগের যেই ঘটনাটা, এই টাইপের ঘটনা অনেকের সঙ্গেই কিন্তু ঘটে এবং সেই ঘটনাগুলো কিন্তু অনেকের সঙ্গে এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছিল তিনি দেখেছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মারুফ জয়েন করেছেন আমাদের সাথে, শুভ্র সহ আর অনেকগুলো বন্ধু, যেমনটা জুনায়েদ বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মিরপুর থেকে ঐশ্বর্য, থ্যাংক ইউ সো মাচ, এবং আই হোপ আপনাদের কাছে বেশ ভালো লাগছে আজকের ঘটনাগুলো। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তপন ভাই, এবং তপন ভাইয়ের কাছেও বেশ কিছু ঘটনা রয়েছে যেটা পরের এপিসোডে তিনি এসে বলবেন, চমৎকার। সো নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এনিওয়েজ, আমরা আবারও মাসুম ভাইয়ের কাছে যাব, তার চতুর্থ যে ঘটনাটা সেই ঘটনাটা শুনবো। মাসুম ভাই, এটা কোথাকার ঘটনা?
এটা আমার বন্ধুর মুখে শোনা, এগুলা চট্টগ্রামের। আমার বন্ধুর মুখে শোনা যে চট্টগ্রাম নাসিরাবাদ আবাসিক এলাকা, ওর কি ফ্রেন্ডের ভাবি নাকি হয়, উনি বাসায় থাকে। এখন রাত 10টা না সাড়ে 10টা বাজে উনি আসার নামাজ পড়তে আসছে। ওইটা আবার পাহাড়ি এলাকা ছিল নাকি, এটা আমি সরজমিনে দেখি নাই, কিন্তু আমি সরজমিনে পরবর্তীতে জিনিসটাকে আমার বিলিভ করার জন্য আমি স্বয়ং গিয়েছিলাম দেখার জন্য। হ্যাঁ, বলল যে কি ওনার, উনি এত ফর্সা, খুব টল ফিগার, উনি খুব লম্বা চুড়ে, হ্যাঁ ভাবিটা। তো বললো যে ভাবি নামাজ পড়তেছে, এমন সময় পাহাড় থেকে একটা নাকি সাপ আসছে, সাপ এসে ওনার এই পেটের মধ্যে 4টা না 5টা পেঁচ দিয়ে রাখছিল। এখন আমি ওকে বললাম যে তুই কি দেখছস? কোনো আমি দেখি নাই। তাহলে দেখছে তাকে? বললো যে ইয়ে ওই বাবা দেখছে, আমার বাবা দেখছে। আমাকে সাপটা কিভাবে গেল, সাপটা নাকি অনেকক্ষণ এভাবে থাকার পর উনি কিন্তু চিল্লানি দিয়ে বেহুশ হয়ে গেছে। সাপ আসছে, একটা সাপ এখানে উঠবে, আমি কি আর ইয়ে করবো? উনি বেহুশ হয়ে গেছে, কিন্তু সাপ কি গেল না আছে বলতে পারে না, উনি সাপ চলে গেল। পরবর্তীতে ওনার শ্বশুরে ওনাকে করলো কি, এ বাড়ি থেকে আরেকটু শহরের দিকে নিয়ে গেল, কারণ এটা তো পাহাড়ি এলাকা, তো সাপটা পাশে। কিন্তু ওনার 4টা না 6টা মেয়ে ছেলে নাই, সবগুলা মেয়ে চোখগুলো আপনার মানে সাপের চোখ আছে না, সাপের চোখের মতন ফর্সা, কিন্তু চোখগুলা ওদের ওই ইয়ের মতো, সাপের চোখের মতন। কিন্তু পরে ওর হাজবেন্ড ওকে আর রাখে না, কাকে, ওই ভাবিটাকে আর রাখে না। কেন রাখে না? প্রত্যেকটা মেয়ে হইতেছে ফর্সা, কিন্তু এটা আমার বন্ধুও বলতে পারে না, শোনা কথা বলতেছে, ওই যে বাচ্চাটা হইলে নাকি ওই যে সাপের জন্মগ্রহণ করলে সাপের কি জানি এটাকে বলা হয়,
খোলস,
খোলস এরকম। মানে আমাদের, আমরা তো আমাদের মারপেটের থেকে বাইর হয়েছি বা দেখতেছি আমরা অনেকে, ওরকম নাকি সাপের খোলসের মতন
চামড়াটা
হয়। এখন এমনিতেই মনে করেন যে ওরা খুব একটা, এখন মনে করেন যে ওকে আবার ডিভোর্স দিবে, ছেড়ে দিবে, এরকমই একটা ডিটারমিনেশন যে চলে আসছে। এখন যেটা নাকি মন থেকে প্রকাশ করা হয়েছে যে ওকে ডিভোর্স দিবে, কিন্তু পারতেছে না, কে পারতেছে না, হাজবেন্ড পারতেছে না, ওকে ডিস্টার্ব করা হয়, ওই সাপটা ডিস্টার্ব করে। কিন্তু মহিলাটার কাছে তো সাপটা আর নাকি আসেও না, ওই একবারে আসছিল, কিন্তু সন্তানগুলি আসছে এভাবে, কিন্তু চামড়াটা ওই ইয়ের মতন,
সাপের চামড়ার মতন,
চামড়ার মতন, হ্যাঁ চোখগুলাও ওরকম। কিন্তু ওদের কোনো ইনকাম সোর্স নাই, ওদের কোনো ইনকাম সোর্স নাই, মানে ওই যে ভাইও এখন দিচ্ছে না, ভাই তো ভয়ও যায় না ওইখানে, কেউ এখন ওই ভাবিটার সাথে যোগাযোগ করে না, ভাবিটা এখন একা থাকে। আমি 2004 কি 2006 আমি নাসিরাবাদ একবার গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, ওই জিনিসটাকে আমি বিলিভ করার জন্য আমি ওনাকে দেখলাম, ওনার মেয়েটিকেও আমি দেখলাম, এত ফর্সা, খুব সুন্দর, কিন্তু গায়ের চামড়াগুলোর দিকে ফলো করলে ভয় ভয় চলে আসে। এটা আমি মানে যাই, আমি নিজের প্রতি নিজে একটা বিশ্বাস পাইলাম যে হ্যাঁ কথাটা চিরন্তন সত্য, কারণ অনেকে তো আপনার বানায়ও কিছু মিথ্যে বলে দেয়, তাই না? কিন্তু ওনার কোনো ইনকাম নাই, উনি চলে কিভাবে? উনি কিন্তু ফ্ল্যাটে থাকে, ওনার 6টা বাচ্চা নিয়ে উনি ফ্ল্যাটে থাকতেছে, কিন্তু ওনার কোনো ইনকাম নাই। এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? যেহেতু বলতে পারেন যে উনি আর ওনাকে দেখতেও তো ভয় লাগে, কেন সবাই জানে তো কাহিনীটা, ওনার পাশে কেউ আসে না, কিন্তু ওনাকে সবাই আপনি সম্মান করে, কোনো দুশ্চরিত্রা না, উনি খুবই নম্র ভদ্র, এমনকি উনি মুসলমান, উনি একজন ফরজগার মহিলা, হ্যাঁ উনি দুশ্চরিত্রা না, কারণ আমি ওনার সাথে গেছি যাইয়া, ওনার সাথে আমি ওই ইয়াতে প্রায় ঘণ্টাখানিক কথা বললাম, আমি ওনাকে অ্যানালাইসিস করলাম, ঠিক আছে, ভালো চরিত্র, কিন্তু ওনার ইনকাম সোর্সটা আল্লাহ কোথেকে দিচ্ছে বুঝতে পারতেছি না, যে কেন ওনাকে কেউ দিতেও দেখি না, উনি দোকান থেকে আনতেছে, টাকা কোথেকে আসে, ওনাকে কেউ বিয়েও করতে চায় না, বা ওনার সাথে যে জাস্ট ফর এনজয় এরকম কেউ কোনো কখনো অফারও করে নাই, হ্যাঁ কিন্তু ওই গায়ের চামড়াটা সাপের চামড়ার মতন, এই মেয়েগুলারও মাথারও, হ্যাঁ এই জিনিসটা আমার চোখে দেখা জিনিস। এই বন্ধুটা করলো কি, আপনার চলে গেল কোথায়, এই কি বাঁশখালী না কোথায় বলো, ওইদিকে একটা ইয়ে আছে আপনার কক্সবাজারের ছেড়ে মহেশখালীর আগে ওইদিকে গেছে, যাওয়ার পরে দেখে যে এই ভাবিটা নাকি আপনার এই এই কি লবণের মাঠ, লবণের মাঠ, এই লবণের মাঠের মাঝখানে সে শুয়ে আছে, সে শুয়ে আছে, এখন সে ওখান থেকে ফোন দিল যে এই ইয়ে ভাবি কোথায়, ভাবি তো ঘরে, আর না কি ভাবি ঘরে, তুমি যে ঘরে যে একটু ভালো করে দেখো তো ভাবি কোথায়, আমি আমার সাথে কথা বলে গেল ভাবি ঘরে, কিন্তু ভাবি লবণের মাঠে ওই বাঁশখালী কক্সবাজারের কাছে আর কি, চিনি এলাকাটা, বাঁশখালী লবণের মাঠে উনি শুয়ে আছেন একা। ওরা গেছিল কক্সবাজারে মানে ঘুরতে গেছে নি, তো এটা তো পাশাপাশি, তো এদিকে আসছে, এখন ওর ও ওর ভাবিকে চিনে না, ও বলতেছে যে ভাবিরে দেখো তো রুমে আছে কিনা, বলতেছে যে ও ঘরে, বলতেছে ভালো করে খেয়াল করো ভাবি ঘরে আছে কিনা, হ্যাঁ ঘরে, পরে কোনো কেন কি হয়েছে, কেন আমি বলতেছি এরকম ভাবি বাঁশখালী লবণের মাঠে শুয়ে আছে সেম, পরে উনি যায় দেখে যে উনি ঘরে, কিন্তু ও আবার ও আবার ওইখানে দেখতেছে, বলতেছে আয়সা যে তুমি আমি কালকে কক্সবাজার গেলাম, তুমি ইয়েতে গেছো কেন, বাঁশখালী কেন চলে গেছিলা, কেন কোনা ভাই তুমি হয়তো ভুল দেখছো, কোনা আমি তো ঘরেই ছিলাম। এখন এই জিনিসটা আর আমার মানে একটা ভিতরে অনেক একটা ইয়ে লাগে, কিন্তু আমি ওদের কাছে গেলে একটা ভয় লাগে যে ওদের চামড়াটা দেখলে ভয় লাগে, কিন্তু এত ফর্সা, খুব স্মার্ট দেখার মতন, খুব স্মার্ট ওরা, কিন্তু ওদের কোনো কেউ কোথাও ওরা জব করতে গেলে জব দিচ্ছে না, জব দিচ্ছে না, পড়ালেখাও করতেছে, ভালো পড়ালেখা করে, কিন্তু ওদের উসুলায় ওই যে আমার যে ফ্রেন্ডটা, ও আবার কোনো কাজ করতে গেলে ওর কাজ সাকসেস হইয়া যায়, ও কোনো কাজ করতে গেলে ওদের কাজটা সাকসেস হয়, তখন আমি ওকে বললাম যে রে তুই আমাকে পারলে একটা ইয়ে কর, এই তোর ভাবির কাছে হ্যাঁ থেকে আমাকে এরকম একটা কিছু নিয়ে দে, আমার কেন উন্নতি হচ্ছে না, ও দোস্ত এটা তো আমি বলতে পারবো না, এটা তো হলো গড গিফট, এটা আল্লাহ তোর, আল্লাহ তোকে দিবে আবার নিবে, ভাবি কি করবে, আমি কি না তোর ভাবি তো তোকে দেখলাম যে তুই ভাবির সাথে কথা বলে গেলেই তুই যেটা করতে চাচ্ছিস ঠিক সেটাই হচ্ছে, হ্যাঁ খুব ভালো উপকার করতেছে, তোর ভাবি তো তোকে উপকার করতেছে, আমি কিন্তু ওই সুবাদে জাস্ট আমার ভিতরে একটা কি এটা লোভ জন্মে আসছে যে কি রে আমি তো এত ইয়ে করতে যাই, দেখি ওনাকে যদি আমি পাই, আমি দেখি ওনাকে টাকা পয়সা দিও, দেখি ওনার কাছ থেকে কিছু নিয়ে আসতে পারিনি। কিন্তু যাওয়ার পরে দেখলাম খুব সম্মান পাইলাম, হ্যাঁ ইজ্জত পাইলাম। খালি একটা জিনিস কি, ওরা চামড়াগুলা
দেখতে ভয় লাগে,
ভয় লাগে। স্বাভাবিক মানুষ কিন্তু চামড়াটার দিকে তাকাইলে ভয় লাগে। ছয়টা মেয়ে এত রূপসী এত সুন্দর, কিন্তু চামড়াটা ভেসে ওঠে।
অলরাইট, এবং এই ছিল হচ্ছে আপনার চতুর্থ গল্প। আসবো আমরা হচ্ছে আবারও মাসুম ভাইয়ের কাছে যাব, এবং মাসুম ভাইয়ের কাছ থেকে লাস্ট যেই স্টোরিটাও শুনলাম এটাও অনেকটাই ডিফারেন্ট, এবং আরও একটা ঘটনা শুনবো আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে, সর্বশেষ ঘটনা। বাট তার আগে যেটা আপনাকে জানাতে চাই, যদি আপনি পরের পর্বে আসতে চান, সিম্পল একটা কাজ, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। জুলিয়া আক্তার রয়েছেন আমাদের সাথে, এবং তিনি যেটা বলছেন আজকের এপিসোডের এই সেগমেন্টটা অনেক বেশি ভয় লাগছে। রূপা আক্তার আছেন আমাদের সাথে, জেরিন বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, খিলক্ষেত থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, রতন আহমেদ এবং তিনি শুনছেন আমাদেরকে কুমিল্লা থেকে, তিনি আছেন কুমিল্লা পদুয়ার বাজার এরিয়া থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। ফাতিমা ইসলাম আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, আরো অনেকে রয়েছেন যেমনটা দেখতে পাচ্ছি। লাভলি আপা জয়েন করেছেন ওদের সাথে শ্রীমঙ্গল থেকে তিনি শুনছেন, বাহ চমৎকার। সো অ্যাপের থ্রুতেও বা ওয়েবসাইটের থ্রুতেও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই এখন জাগো FM শোনা যায়। সো যারা ফেসবুক লাইভে দেখছেন, যদি মনে হয় যে না আপনি অডিও ভার্সনই থাকবেন, সো সেক্ষেত্রে জাগো FM অ্যাপটা ডাউনলোড করবেন। আমরা শেষ ঘটনাটা শুনবো মাসুম ভাইয়ের কাছ থেকে, তারপর আমরা আজকের মতো বিদায় নিব। বাট তার আগে আবারও বলছি, পরের পর্বে আসতে চাইলে ঠিক একইভাবে যেভাবে আজকে মাসুম ভাই এসছেন, পরের পর্বে যদি আপনি আসতে চান RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন, পাঠাবেন 26969 নাম্বারে। মাসুম ভাই, এখন কি আপনার নিজের সঙ্গে ঘটা কোনো ঘটনা শোনাবেন নাকি শুনে আসা?
না, এটা আমার শুনে আসা ঘটনা, এটা আমার বোনের শ্বশুর বাড়ির এলাকাতে। এটা হইল যে 84 এর কাহিনী।
ওকে,
84 এর তখন ওই এলাকাতে আপনার তেমন রোডঘাট ভালো ছিল না, বনাঞ্চল ছিল বেশি। এখন ওই এলাকাতে আপনার এই জিনের প্রচলনটা বেশি ছিল, যেহেতু বাড়িঘর ছিল না, আপনার বিভিন্ন গাছগাছালি বা ওই যে ডাস্টবিন আবর্জনা বেশি ছিল, তো তো ওই জায়গার মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটত। এখন এটা আমি এই আপাকে বিয়ে দেওয়ার পরে শুনলাম আর কি, আপারা শুনছে, আপারা পরের দিন সকালে গিয়ে যে সরজমিনে দেখে আসছে কি হয়েছে। ওই বাঁশঝাড়ে কি জানি একটা দত্তর মতন একটা ইয়ে, এখন এটা দেখা গেল যে আপনার একজনকে আক্রমণ করলো। দেখতে কিন্তু এটা একটা ইয়ের মতো, আপনার ছোট্ট একটা ছাগলের মতন এরকম, কিন্তু ওই জায়গাটা দিয়ে আসতেছে মাগরিবের টাইম, এ টাইম। এটা আমি আমার বোনের কাছ থেকে শোনা কথা, পরে আমি আবার ওই এলাকাটা দেখার জন্য গেছি, যেহেতু বোনের শ্বশুরবাড়ি যাবো ওই দিক দিয়ে যাই, কিন্তু ওই দিক দিয়ে আমি এখনও যদি যাই, ওই জায়গাটা এখন কত ফরওয়ার্ড হয়েছে, তিনতলা চারতলা বাড়ি করছে, কিন্তু আমার ওই জায়গাটা গেলে ভয় লাগে, মানে আমি ওই কাহিনিটা আর ভুলি না। পরে কি হচ্ছে, কাকে জানি খেয়ে ফেলছে একটা লোককে, খেয়ে ফেলছে ওই জায়গাটায় একটা লোককে খেয়ে ফেলছে। কিন্তু এখন খেয়ে ফেলা মানে কি, ও একটা মানুষকে তো আর পুরো দমে রাক্ষস খেয়ে ফেলা, মানে ওর যা খাওয়ার খেয়ে তো এমনি ফেলাই দেয়, দেহটা পড়ে আছে। তার মধ্যে করলো কি, এক পাশেরই মানে যেমন আমাদের যেরকম গ্রামের চাচি জেঠি আছে না, এরকম মহল্লারে এক আপার কি জানি হয় শাশুড়ি না কি লাগে, যাক উনি কানে একটু কম শোনে, উনি কানে কম শোনে, তো উনি ওনার আবার হাজব্যান্ড নাই, ওনার দুটা ছেলে, তো উনি আপনার ওদিক দিয়া ঘুরিয়া বাড়িতে আসতেছে, আসতেছে কারেন্ট টারেন্ট কিছু নাই। তখন নাকি রাত নাকি 8টা বেজে গেল। এখন তখন ছিল আবার মাটির ঘর, কত সালের কাহিনীটা বলতেছি, 84-83 মাটির ঘরে, মানে বেশিরভাগ মাটির ঘর ছিল। ওই মহিলাটা আপনার ওই জায়গাটা দিয়ে ঘুরে ঘরের পেছনে আসছে, পেছনে নাকি কি একটা কলার ঝাড়ের সামনে দেখতেছে যে একটা সাদা একটা কাপড় পরা একটা মানে যেমন দাদির নানিরা যেরকম হয় না এরকম, কিন্তু পুরা গালে নাকি আপনার এই বড় বড় এগুলা কি বলে এই জাস্ট ওই আঙ্গুর যেরকম ইয়েতে না এরকম ঠোয়া ফুটে রয়েছে পুরা মুখের মধ্যে এরকম, মুখগুলা ঝুলে এসে গুনগুনিয়া কান্না করতেছে। এখন যে ওই মহিলাটা করছে কি উনি যাইয়ে নাকি ওনাকে হ্যাঁ পা বেড়ে জাপড়ে ধরছে, ধরে দেখে যে কি উনি তো নাই, ধরে বসছে এক বিড়ালের পায়ে, বিড়ালের পায়ে এখন বিড়ালের পায়ে ধরছে, বিড়াল ও করছে আর ও করছি, তা বিড়ালটাকে এমনভাবে একটা হলো যে এভাবে ভয়ে ঝাড়া মারা আর উনি সয়েছে বিড়ালটাকে এমনভাবে যে
ছুঁড়ে মারা,
ছুঁড়ে মারলো বিড়ালটা ব্যথা পেল, বিড়ালটা ব্যথা পেল, আসলে এটা বিড়াল না মানে ধরে ফেলাতেই হয়ে গেল বিড়াল। এখন ব্যথা পাওয়ার পর এবার উনি কানে তো কম শুনতে শুনতো বোবা হয়ে গেল, উনি আজও আছে, উনি আজও আছে আমরা যাই দেখতে, অলরেডি উনি এখন কুঠিপতি, শোনেন কিভাবে উনি বোবা হয়ে গেল। এখন বোবা হয়ে যাওয়ার পর উনি এই রাত এই রাত্রি কাহিনীগুলা ঘটতেছে, এক রাত্রেই এই দুইটা কাহিনী দেখি রাত তিনটা না চারটা বাজে, এই সাপ সাপ পড়ছে কি আপনার ওই সাপের মাথার মণি কখনো তো দেখিনি, শুনতাম আর কি যে সাপের মাথার মণি ওই সিনেমা হলে দেখতাম যে সাপের মাথার মণিটা কি একটা হীরা টুকরার মতো, তো সাপের মাথার মণিটা এখানে রেখে সাপ নাকি কোথায় গেছে। ওই মহিলাটা ওই মহিলাটে বাহির হয়েছে আবার, কারণ ওই সময় কিন্তু ঘরে বাথরুম ছিল না, বাইরে যায় ব্যবহার করা হতো মেজরিটি পার্সনে বাইরে যেত। এখন ওই মহিলাটা বাইরে আসছে দেখছে ওইখানে কি জানি একটা টিপ টিপ করে জ্বলতেছে, এখন জ্বলতেছে আর মহিলাটা ওই যে সাহস করে গেল যে দেখি এটা কি, পরে নিজে বুঝতে পারলো যে এটা তো সাপের মাথার মণি, ও কতটুকু মানে আপনার ব্রেনটাকে কত তাড়াতাড়ি শার্প করে ফেললো যে এটা তো সাপের মাথার মণি। উনি করলো কি আপনার ছালা চট চট দিয়ে এ সাপের মাথার মণিটাকে নাকি লুকিয়ে নিয়ে আসছে, আইসিয়া ঘরের ভিতরে এই বিভিন্ন মাটির ঘর তো বিভিন্ন দরজা টরজারে কিভাবে বন্ধ টন্ধ করেছে যাতে সাপ যেন না আসতে পারে। ভাইয়া সাপটা নাকি আসছে আইসা এত জোরে জোরে বাড়ি দিচ্ছে তিন চার মহল্লার মানুষও জাগনা হয়ে গেছে, আর মহিলা নাকি ওই দুইটা বাচ্চাকে বকে নিয়ে হ্যাঁ সাপের মাথার মণি কিন্তু উনি করছে কি ঘরের ভিতরে আইনা ওই কিভাবে কিভাবে রাখছে উনি কিন্তু বাচ্চাটি নিয়ে গেছে, কিন্তু উনি এই যে সাপ যে এত বেড়ান বেড়েতেছে উনি দরজা খুলে নেন, বরং অনেক কষ্ট করে দরজা টরজারে উনি যা পারছে লোহা লঙ্কর দিয়ে প্রত্যেক কোনা টোনা মধ্যে ইয়ে করে রাখছে। সকালে উঠা সাপটা না হলে প্রায় আপনার 15 থেকে 16 হাত হবে, সাপটা সকালে মানে মারা গেছে যে ওর উঠানেই আছে, তখন পুরো এলাকার মানুষ দেখতে গেল বিষয়টা, কিন্তু উনি কারোর কাছে কথাটা স্বীকার করে না কি যে সাপের মাথার মণিটা উনি নিয়ে আসছে। তো এখন স্বীকার করে না সাপটা আসছে, এখন সবাই বলতেছে ব্যাপার কি সাপ এইখানে আসে এই সারাটা রাত এভাবে ধাপড়াধাপ্পি করলো কারণটা কি। এখন মফস্বলে অনেক মানুষ জ্ঞানী গুণীও আছে, অনেকে বলতেছে নিশ্চয় মনে সাপের মাথার মণিও পাইছে, আর নয়তো সাপ এত বড় সাপ তো এখানে আসে না, আসবে কেন, বাড়ি পাহারাদার সাপ থাকতে পারে বিভিন্ন ইয়া থাকতে পারে কিন্তু এখানে তো আসবে না। উনি এই মণিটা পেয়ে এই জিনিস প্রকাশ পায় দীর্ঘ 8 থেকে 10 বছর পর, কুমিল্লা শহরে ওনার হসপিটাল আছে, ওনার হাজবেন্ড নাই, বাচ্চা দুটা ছোট এদেরকে পড়ালেখা করাচ্ছে উনি, হসপিটালের মালিক, স মিলের মালিক, আপনার আটতলা তিনটা কিনছে, ছেলে এখন একটা আছে জার্মানে আর একটা আছে সৌদি আরব, ওনার আর্ন অফ ইনকামটা কি, আর্ন অফ ইনকামটা কি ওই সাপের মাথার মণিটা শুনলাম দেখলাম, কিন্তু মহিলাটা আজও আছে, ছেলেগুলো আছে দুটি ছেলে কিন্তু ওর আর কেউ নাই, এটাই আমার এইখান।
অলরাইট, এবং কিছু কিছু গল্প বা কিছু কিছু ঘটনা এমনটা মনে হয় যে কখনো কখনো মনে হয় যে রূপকথার মতো, এবং এই ঘটনাগুলো আসলে ঘটে হয়তো বা কোথাও কোথাও এখন
ঘটছে বা এসে
জি থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের পক্ষ থেকে। এবং একই সঙ্গে যেই অনুরোধটা থাকবে আপনার কাছে সেটা হচ্ছে যে এরকম ঘটনা যদি আবারও কখনো আপনার ঝুলিতে চলে আসে তাহলে আপনি পরের কোনো না কোনো একটা এপিসোডে আসবেন। থ্যাংক ইউ জি। সেখান থেকেই আমরা বিদায় নিচ্ছি এবং লাস্ট মোমেন্টে অনেকেই ছিলেন আমাদের সাথে, আলভি ছিলেন আমাদের সাথে দেখছিলাম, ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে অমিত সহ আরো বেশ কিছু বন্ধু বান্ধব, থ্যাংক ইউ সো মাচ। সো পরের পর্বে আসছে পর্বে যদি আপনি আসতে চান এই ভূত স্টুডিওর প্ল্যাটফর্মে, খুবই সিম্পল একটা কাজ, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS নাম লোকেশন প্রফেশন, পাঠা দিতে হবে 26969 নাম্বারে। শেষ মুহূর্তে ইয়াসিন ছিলেন আমাদের সাথে, নবীন খান জয়েন করেছিলেন, পারভিন আক্তার ছিলেন আমাদের সাথে, বিল্লাল হোসাইন জয়েন করেছিলেন, শরীফ আহমেদ ছিলেন আমাদের সাথে, এছাড়া আরো অনেককে দেখছিলাম, যেমনটা দেখছিলাম লাল মিয়া সহ আরো অনেকেই যুক্ত হয়েছিলেন। সো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভূত স্টুডিওর এই পর্বটি থেকে। পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি অপূর্ব, আশা করি আজকের এপিসোডের প্রতিটা গল্প ভালো লেগেছে এবং পরের পর্বে আশা করছি আরো বেশ কিছু ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা ব্যাক করব। টিল দেন জাগো FM এর সঙ্গে থাকুন এবং আপনার ছুটির দিনটা চমৎকার কাটুক এই শুভকামনায় আজকের মতো অপূর্ব নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।